দাঁড়ায় চোখে ফেরিয়ে দিচ্ছে।
হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল সুলোচনার। কর্কশ ভাবে কোনো রাতের পাখি ডেকে উঠল কাছে। কেন ঘুম ভাঙল প্রশ্নটা মাথায় আসতেই কানে এল গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ। ঠিক আগের দিনের মতো, অনেকটা দূর থেকে আসছে, তাই কথাগুলো স্পষ্ট নয়। কথাগুলো যে মন্ত্র সেটা বুঝতে অসুবিধে হয় না সুলোচনার। মাঝরাতে কে পুজো করছে? বিছানা ছেড়ে উঠে পড়ে সুলোচনা। মধ্যরাত হলেও ভ্যাপসা ভাবটা কাটেনি। ঘরের বাইরে বেরিয়ে ঠাহর করল, শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে। পূর্ণিমা গেছে কয়েকদিন আগে, তাই চাঁদের আলো এখনো মিলিয়ে যায়। সেই আলোকে ভরসা করে আর শব্দ লক্ষ্য করে এগিয়ে চলল সুলোচনা। গৃহদেবীর মন্দির পেরোনোর সময় দেখল টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। এক টানা সেই রাত চড়া পাখিটা একই সুরে ডেকে চলেছে। মন্ত্রোচ্চারণের সঙ্গে রাতের পরিবেশ মিশে তৈরি হচ্ছে একটা ঝিম ধরানো আবহ। এমনিতে সুলোচনা ভীতু নয়, কিন্তু অনিশ্চিত কিছুর টানে নিজের এই অভিযানে তার মন তো বিচলিত বটেই। বাড়ির চত্বর শেষ, খিড়কি দরজা পেরিয়ে প্রথম পাটা বাইরে রাখতেই শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হল অন্য একটা জগতে এসে পড়েছে। একটা শীতল বলয় ওকে ঘিরে ধরেছে। ভাদ্র মাসের পচা গরমটা আর নেই। সেই সময় নাকে এলো একটা অচেনা গন্ধ। চন্দন অগরুর সঙ্গে মিশে আছে বিশ্রী আঁশটি কিছু একটা। এদিকে গাছগাছালি একটু বেশি, তবে এখন যেন আরো ঘন লাগছে। চাঁদের আলো আর কাজ করছে না, কালচে অন্ধকার ঘিরে আছে তাকে। শব্দ শুনে আর একটু এগোতেই ও যা দেখল তা কল্পনারও অতীত। বিশাল গুঁড়ির একটা গাছের নিচে ছোট্ট ধুনি জ্বলছে। তার সামনে যে পুরুষ মানুষটি বসে আছে তার মুখ দেখা যাচ্ছে না। এক টানা মন্ত্রপাঠ করে চলেছে গম্ভীর স্বরে। লোকটির সামনে সেরকম পূজোর উপকরণ নেই, শুধু একটা বড় পাত্র আর কলা পাতায় মোড়া কিছু। লালচে আলোয় রহস্যময় লাগে গাছের গুঁড়ির আশপাশ। হঠাৎ গাছের পাতাগুলো নড়ে উঠল ভীষণভাবে, কিন্তু কোনো বাতাস তো বইছে না। তারপরে সাংঘাতিক এক দৃশ্য। গাছের গুঁড়ির পেছন থেকে বেরিয়ে এলো ভীষণ এক নারী। শুকনো কাঠের মতো তার শরীর, যেন জীবন্ত কঙ্কাল। মলিন বসন, কোমরে গলায় অসংখ্য সাপ জড়িয়ে আছে। কোমর বন্ধনী থেকে ঝুলছে চকচকে দায়ের মতো অস্ত্র। ডান হাতে গাঢ় নীল বর্ণের একটি পদ্ম। মাথা থেকে বটের ঝুড়ির মতো নেমেছে জটা। সেই জটার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নরকরটির উপবীত। করটিগুলো আকারে খুব ছোট, তবে কি ওগুলো শিশুদের? কথাটা ভাবতেই মাথাটা ঘুরে গেল সুলোচনা। চোখ দুটো খোলাটে, যেন মৃত মানুষের চোখ। সেই দৃষ্টিতে যেন অসম্ভব লোভ। কিন্তু কিসের? মুখের চামড়া শুষ্ক, রুক্ষ, কুঞ্চিত। সব থেকে ভয়ঙ্কর অসংখ্য তীক্ষ্ণ শলাকার মতো দাঁতের সারি, যেন কোনো হিংস্র প্রাণী। পূজারি এই ভীষণ রূপ দেখে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আরো জোরে মন্ত্রপাঠ শুরু করল। মূর্তিটি সামনে রাখা চামড়ার আসনে বসল। এতক্ষণে সুলোচনা লক্ষ্য করল চামড়ার আসনটি আসলে মানুষের চর্মের। আসনের সামনে স্পষ্ট একটা শুকনো বিকৃত নরমুণ্ড। কখন যে অনেকটা কাছে পৌঁছে গেছে সুলোচনা খেয়াল করে। বিকট দর্শন বৃদ্ধাটি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে সামনের পাত্র ও কলা পাতার মোড়কটির দিকে। কি আছে ওগুলোয়? এবার পুরুষটি মন্ত্রপাঠ সমাপন করে বলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কলা পাতার মোড়কটি খুলে দেয়। একরাশ অবিশ্বাস ও ভয় চমকে ওঠে সুলোচনা। কলা পাতার মোড়কে একটি হৃৎপিণ্ড, সেটা পশুর না মানুষের তা সে জানে না। সুলোচনা দেখল বৃদ্ধাটি সোজা মুখ দিয়ে খেতে শুরু করল সেই তাজা হৃৎপিণ্ডটা, হাত লাগাল না, বিশ্রী কচমচ শব্দে গা গুলিয়ে উঠল। এবার পুরুষটি পাত্রটা এগিয়ে দিল, বৃদ্ধা মুখ ডুবিয়ে দিল তার মধ্যে। পশুর মতো খেলেও যেন অনেক তৃপ্তি করে খাচ্ছে। খানিক পরে সে পাত্র থেকে মুখ তুলল। সুলোচনা দেখল বৃদ্ধার জটা, চুলের ডগা আর শলাকার মতো বিভৎস দাঁতগুলো রক্তে ভেজা। লালচে আগুনের রঙের সঙ্গে মিশে রক্তমাখা পৈশাচিক মুক্তি তখন আরো বিভৎস। বিশ্বাস অবিশ্বাসের গণ্ডি গুলিয়ে যায় সুলোচনা। আপনা থেকেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য থাকছে সুপর্ণা নাথের সনজ ঠাকুর সিরিজের গল্প চোরচিকা, অডিও নাট্যরূপ কুণাল বসু।
বিকেলের সূর্যের আলোয় গঙ্গার নিরন্তর ভেসে যাওয়া দেখে মনটা কিরকম খারাপ হয়ে গেল। অবশ্য এরকমটা আজ নয়, ছেলেবেলা থেকেই গোধূলির সূর্য কেমন একটা মন খারাপ বয়ে আনে কোনো কারণ ছাড়াই। তবে এখন একটা চিন্তা যোগ হয়েছে, ছমাস হয়ে গেল ঠাকুরের দেখা নেই। অপরিচিত অনাত্মীয় ভবঘুরে মানুষটি বড় ভরসা হয়ে গিয়েছিলেন। আমি একা মানুষ, বারবারই ভয় হয় আবার অভিভাবক শূন্য হয়ে গেলাম না তো। কিন্তু কোথাও যেন মনে হয় দরকার পড়লে নিশ্চয়ই তার দেখা পাব। গত ছমাসের মধ্যে নিজেই ফোন করেছিলেন দুবার, আর আমি এদিক থেকে কল করলে বেশিরভাগ সময় বলছে সুইচ অফ। অবশ্য ওকে যতটা চিনেছি তাতে জানি এরকম ছাঁচ ভাঙা মানুষের কাছে সাধারণ মানুষের মতো ব্যবহার আশা করাটাই ভুল। আমি হয়তো নিছক সাধারণ মানুষ বলেই সনত ঠাকুরের প্রতি একটা মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছি, উনি তো তা নন। কাছে থাকলে ঠাকুরের থেকে জানা যায় ওর অদ্ভুত অভিজ্ঞতাগুলো। কত অজানা বিষয়ে আলোচনা হয়, সেগুলো এই কয়েক মাসে খুব মিস করছি। এসব ভাবনায় মন নিমগ্ন হয়েছিল, হঠাৎ একটা চিৎকারে চমকে উঠলাম।
তোর মন খারাপ? তোর তো নিজের কেউ নেই, তবে তোর ছাত্ররা তোকে খুব ভালোবাসে। তাও তুই খুস না, কেউ একজন আছে যে তোর আত্মীয় নয়, তার জন্য মন খারাপ
বলে কি লোকটা? কি করে জানলো আমার কেন মন খারাপ? তাছাড়া আমার যে বাবা মা বা কাছের কেউ নেই সেটাই বা জানতে পারলো কি করে? হেমন্তের বিকেল, তাই আলো একটু দ্রুতই কমে এসেছে। সাধুটা আরেকটু এগিয়ে আসতেই চোখে পড়ল মাঝারি হাইটের, মাথার উপরে বিরাট জটা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে কালো ধুতি আর গায়ে চাদর। গলায় অসংখ্য রুদ্রাক্ষ ও পুঁতির মালা, কাঁধে একটা কালো কাপড়ের পোঁটলা, হাতে ছোট ত্রিশূল আর কপালে বিরাটকায় টি। আপনি আমাকে কিছু বলছেন?
হ্যাঁ, তোকেই তো বলছি।
বলুন।
মন অশান্ত কেন তোর? তোর তো আগে পিছে কই নেই। আর একটা কি ছিল, উসকা সায়া তো এক সাল আগেই সরে গেছে।
কি বলছেন আপনি?
আমি সর্বজ্ঞ আছি রে বেটা। তোর ছোটবেলায় তুই একবার মরতে মরতে বেঁচে গিয়েছিলি, ছিলি না? তোর মা শিবজির কাছে বলেছিল তুই বেঁচে গেলে সারা জীবন আম খাবেন না। কি
এতক্ষণ পাত্তা না দিলেও এবার সত্যিই অবাক হলাম। মা সত্যি আম খেতেন না? ঠাম্মা বলেছিলেন মায়ের প্রিয় ফলের মায়া মা ত্যাগ করেছিলেন আমারই জন্য, কিন্তু এই কারণটা তো মা বিশেষ কাউকে বলতেন না, আমরা নিজেরাই শুধু জানতাম।
ওই
হঠাৎ সাধুটার চিৎকারে আরেকবার চমকে উঠলাম।
তোর সময়টা আচ্ছা নেই বেটা।
এতক্ষণ সহ্য করলেও এই অযাচিত ভাবে উপদেশ দিতে আসার জন্য বড্ড বিরক্ত লাগলো, মাথাটাও একটু গরম হল। বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বুঝে নেব, আপনি আসুন এবার। কথাটা বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সাধু বললেন,
চলে যাচ্ছিস, তাহলে শুনে যা, তোর বাঁ জেবে একটা 500 রুপিয়ার নোট, আর ডান জেবে দুটো 200 রুপিয়ার নোট আর একটা কাগজ আছে। ও কি বলে যেন, চিরকুট চিরকুট, এটা চিরকুট আছে বেটা।
আমার পা দুটো আপনি দাঁড়িয়ে গেল, অবাক হয়ে লোকটার দিকে দুপা এগোলাম। কি করে কি করে
বলাতা না, সর্বজ্ঞ আছি, তোর সামনে বড় ভাড়া আসছে, সেটা কেটে গেলে তুই রাজা হবি বেটা।
আমি বাধ্য ছেলের মতো এগিয়ে গেলাম। অন্ধকার আরো বেড়েছে, লোকটার মুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে চোখ আর দাঁতগুলো বেশ উজ্জ্বল। লোকটা পোঁটলা হাতড়ে একটা ছোট কৌটো বের করে আনল, কৌটোর মধ্যে আঙুল দিয়ে কাজলের মতো কিছু একটা নিয়ে আমার কপালের দিকে হাত বাড়াল।
দেখি বেটা, তোর ললাটে কি বলছে, দেখি কতটা বিপদ আছে তোর।
তুই নিজের ললাট সামলা হরিপ্রসাদ, আমার কিন্তু বশীকরণের জন্য কাজলের দরকার পড়বে না।
কে?
লোকটার কথার মাঝে গম্ভীর শর্ষণে চমকে উঠেছিলাম। দেখলাম সামনের সাধুও চমকে উঠেছেন, যিনি কথাগুলো বলছেন তিনি আছেন আমার পিছনে। তার মুখের দিকে তাকিয়ে সাধু কিরকম স্থির হয়ে গেছেন, আর জলদ গম্ভীর স্বরটি আমার অতি পরিচিত। ঠাকুর বলেই পেছন ফিরে দেখি বেশ রাগী মুখ করে দাঁড়িয়ে আছেন সনত ঠাকুর। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সেই সুযোগ না দিয়ে ঠাকুর ওই সাধুটার দিকে এগিয়ে গেলেন।
তো সর্বজ্ঞ হরিপ্রসাদ জি, এবার আমি বলি।
কে বলবে?
নিবাস বিহারের ছাপড়া জেলার সীতাপুর, টুকটাক হাত সাফাই করতিস। গ্রামে এক সাধু এলো, তার সঙ্গে জুড়ে গেলি, প্রথমে কলকাতা তারপর তারাপীঠ।
আচ্ছা,
গুরু তোর ভালোই ছিল, শিখেছিলি কিছু, কিন্তু অপরাধ তোর রক্তে।
রক্তে? অপরাধ রক্তে?
লোক ঠকানোতেই বেশি মন। একদিন গুরু তোকে খেয়ে দিয়ে দিল।
সাধুটা হঠাৎ হাতের ত্রিশূল তুলে অভিশাপ দেওয়ার ভঙ্গিতে ঠাকুরকে কিছু বলতে উদ্যত হলেন।
ওরে, ওই 450 টাকার এনামেলের ত্রিশূল নিয়ে বেশি লাফাস না, ভেঙে যাবে। আর তোর ঝোলায় যে ওই কাজলের কৌটো, 1000-2000 টাকা, দুটো মোবাইল ফোন, সিগারেট লাইটার, দুটো বিলিতি ম্যাগাজিন ছাড়াও যে একটা ভোজালি আছে, সেটা ওই মোড়ে দাঁড়ানো পুলিশটাকে বলবো? ভোজালির ব্যাপারটা মোটেই সহজে নেবে না, একটু খাতিরদারিও করবে। কি হরিপ্রসাদ, বলবো?
যোগী বলছিস? আমি যোগী। ত্রিশুলটা কোথায় গেল? ত্রিশুলটা
রাস্তার হলদে আলো জ্বলে উঠেছে। এবার সেই কম পাওয়ারের আলোতেও স্পষ্ট দেখলাম হরিপ্রসাদ নামক সাধুটার চোখ লাল। এই নভেম্বরেও কপালে বিন্দু বিন্দু ঘাম বলে দিচ্ছিল, সে বেজায় ভয় পেয়েছে। কিন্তু মনে হচ্ছিল শুধু ভয় নয়, আরও একটা কিছু চলছে তার ভিতরে, যেন কিছুর সন্ধান পেয়েছে কিন্তু কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। মনে হল সে যা বুঝতে চাইছিল এতক্ষণে তা বুঝতে পেরেছে। ভূত দেখার মতো আতঙ্ক তার দুই চোখে।
ভেরো, শমশান ভেরো, যেতো মেঘ জান দো ভেরো।
কথাটা বিড়বিড় করতে করতে সাধুটি পিছু হটতে থাকলেন একটু একটু করে। একবার ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকালেন, বললেন,
আজকে রেনা সমঝে, আজকে রেনা।
কথাটা বলেই দৌড়ে পালিয়ে গেলেন সাধু। ওর মধ্যে তখন বেশ আতঙ্ক, তা বুঝতেই পেরেছিলাম। গত কয়েক মিনিটে ঠিক কি ঘটে গেল বুঝে উঠতে যেন সময় চলে গেল কিছুক্ষণ। ধাতস্থ হতে দেখি আমার দিকে তাকিয়ে সনত ঠাকুর মিটিমিটি হাসছেন। আমি কিছু বলার আগেই বললেন,
হ্যাঁ জানি, অনেক প্রশ্ন জমেছে তো, সব হবে, আগে বাড়ি চলো, দেখি অনেক গল্পের প্লট পাবে, চলো চলো।
কথাটা বলে চোখ টিপে হাসলেন। ওকে কিরকম ক্লান্ত দেখাচ্ছে, চুলও উস্কো খুস্কো। তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ চলুন, এ কি চেহারা করেছেন? বাড়ি ফিরেই চা বসিয়ে দিয়েছি। আসার পথে আমাদের পাড়ার বিখ্যাত কচুরির দোকান থেকে কিছু কচুরিও নিয়ে এলাম। ঠাকুর বললেন একটু ঘুরে আসছেন। হঠাৎ রাস্তায় কারো একটা গলার আওয়াজ পেলাম, আমার নাম করেই কিছু বলছে। দোতলার বারান্দা থেকে নিচে উঁকি দিয়ে যাকে দেখলাম তাকে এই সময় দেখার কথা ভাবিনি। মনটা আনন্দে নেচে উঠল। আমার ছেলেবেলার বন্ধু সমর এসেছে, সমর পাল। তাড়াতাড়ি নেমে গিয়ে দরজা খুললাম।
রুদ্র,
আরে সমর, কি খবর রে, কতদিন পর, আয় আয় উপরে আয় উপরে আয়।
সমর আমার স্কুল জীবনের বন্ধু, মাধ্যমিকের পরেই ওরা এখান থেকে চলে যায়, তারপরে আর যোগাযোগ ছিল না। সে সময় তো আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের বাড়িতে ল্যান্ড ফোন ছিল না, আর তখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াও ঢুকে পড়েনি আমাদের জীবনে। শুরুর দিকে চিঠিপত্র চলেছিল কয়েক বছর, তারপরে জীবনের ব্যস্ততায় তাতেও ভাটা পড়ে যায়।
তোদের বাড়িটা কিন্তু একই আছে রে, ভালো মেইনটেইন করে রেখেছিস।
হ্যাঁ ওই আর কি, পরিবার তো আর নেই, পরিবারের স্মৃতিটুকুই বাঁচিয়ে রাখছি। তবে তুই যে এত বছর পরে চীনে আসতে পেরেছিস সেটা দেখে কিন্তু বেজায় অবাক হয়েছি।
সে কি মনে থাকবে না, ছোটবেলায় কত এসেছি, কাকিমার হাতে রান্না খেয়েছি, কত খেলেছি এখানে।
ঠাকুর এখনো ফিরলেন না। আমি সমরকে চা কচুরি দিয়েছি, ও তৃপ্তি করে খাচ্ছে। আর চলছে পুরনো দিনের নানান গল্প। মাধ্যমিকের পরে ও যে মালদা চলে গিয়েছিল ওখানেই থাকতো তারপরে। ওর বাবা ছোট সদাগরি অফিসে কাজ করতেন, মালদায় ওদের বিরাট পৈতৃক বাড়ি। ওর ঠাকুরদার থান কাপড়ের বড় ব্যবসা ছিল। মালদার নাম করা ধনাঢ্যদের মধ্যে সমরের ঠাকুরদা ছিলেন একজন। সমরের দাদুর সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়ি ছেড়েছিলেন সমরের বাবা। পরে ঠাকুরদা যখন মৃত্যুসজ্জায় তখন সমরের বাবা ফেরেন, মিটমাট করে সেখানেই থেকে যান। সমরের বাবাই ওর একমাত্র বংশধর, আর সেই থেকে সমরও সেখানে।
আরে তোর বাড়িতে আসার কারণটাই তো এখনো বলা হলো না। আমি কলকাতায় একটা বাড়ি আর জমি কিনেছি, গৃহপ্রবেশে কিন্তু তোকে আসতেই হবে।
আরে বাহ, এ তো দারুণ খবর, অবশ্যই যাব। আচ্ছা এই তোদের মালদার বাড়ি ব্যবসা সেসব?
আরে আমি তো চাইছি কলকাতাতেই সেটেল করতে, তারপর মালদার সবকিছু ধীরে ধীরে বেচে দেবো। আসলে তোর ঠাকুরদার থান কাপড়ের ব্যবসা ইদানিং সেরকম চলছিল না বুঝলি তো, আমি কার ডিলারশিপের ব্যবসাটা শুরু করেছি, এই গাড়ির ব্যবসাটা আবার কলকাতা কেন্দ্রিক। বাবা এই ধর বছর দেড়েক হল মারা গেছেন, তাই মালদার পার চুকিয়ে কলকাতায় পাকাপাকি ভাবে চলে আসার প্ল্যান। ওখানে অত বড় বাড়িতে এখন থাকাটাও তো মুশকিল, তাই না?
ও কলকাতায় চলে এলে তো ভালোই, মাঝে মাঝে ছুটির দিন এখানে ঘুরে যাবি না হয়।
একদম, সে আর বলতে।
রুদ্র কোথায়? রুদ্র
সিঁড়িতে পৌঁছতে দেখলাম হাসি মুখে উপরে উঠছেন ঠাকুর, হাতে বড় একটা ঠোঙা। দেখেই বুঝলাম এটা সিঙ্গাড়া ছাড়া কিছু হতেই পারে না, কারণ উনি এটা আগেও করেছেন। ঘরে ঢুকেই সমরকে দেখে তিনি কেমন যেন থমকে গেলেন। ঠাকুরের সঙ্গে সমরের আলাপ করিয়ে দিলাম।
নমস্কার, আমি সমর। আপনি বসুন না, বসুন।
হাসি মুখে আলাপ সারলেন, কিন্তু ঠাকুরের চোখে মুখে একটা কোথাও যেন জিজ্ঞাসা রয়ে গেল, সেটা কেন ঠিক ধরতে পারলাম না। ততক্ষণে অবশ্য আরেক রাউন্ড চা চলে এসেছে, জমিয়ে গল্পও চলল। অবশ্য ঠাকুরের পুরনো গল্প শুনে তো সমর অভিভূত। চলে যাওয়ার সময় সমর বলল,
ঠাকুর আপনাকেও আসতে হবে আমাদের গৃহপ্রবেশে, আমার স্ত্রী মা খুব খুশি হবেন আপনি এলে, প্লিজ আসবেন।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
এই এই রুদ্র আজ উঠি রে। হ্যাঁ, আর আমি কি আরেকবার মনে করাবো নাকি তুই চলে আসবি? আচ্ছা ঠিক আছে, আসি আসি।
সমর বিদায় নেওয়ার পর আমি পাকড়াও করলাম ঠাকুরকে, আলোচ্য বিষয় অবশ্যই ঘাটের সেই সাধু বাবা। এই এবার বলুন তো, ওই লোকটা আমার পকেটে কি আছে তা কি করে জানলো? আবার আপনি ওর ঝোলার ভেতরে কি আছে দিব্যি বলে দিলেন।
কাক চরিত্বা কাক তন্ত্র।
কাকেরাও তন্ত্রমন্ত্র করে নাকি?
খানিক নিম্নমানের তন্ত্র, অনেকে একে মায়াংতন্ত্র বা বিদ্যাও বলেন। গুরুর আদেশ নিয়ে শ্মশানে গাত্রবন্ধন করে। কোন শনি বা মঙ্গলবার অমাবস্যায় ওম ক্রং কা কা মন্ত্রটি 10,000 বার জপ করলেই হল। বিশেষ কিছু উপচার এবং জপাচারও দরকার হয় অবশ্য। কাকতন্ত্রে সিদ্ধ হলে তুমি মানুষের মুখের দিকে তাকিয়ে কিছু প্রাথমিক অনুমান করতে পারবে, এমনকি পকেটে কি আছে তাও বলতে পারবে। এক কথায় লোকজনকে চমকে দিয়ে টুপাইস কামানো সহজ উপায়।
বাহ, এ তো দারুণ ব্যাপার, সহজেই সবকিছু জানা যাবে।
না হে, যা কিছু সহজে মেলে জানবে তাতে ফুটোফাটা অনেক। কাকতন্ত্রের দ্বারা প্রাথমিকভাবে সাম্প্রতিক খুচরো তথ্য কিছু জানা যায়, প্রকৃত ভাগ্যদ্রষ্টা হওয়া যায় না মোটেই। শুরুর দিকে আমিও শিখেছিলাম, তবে যত ধর্মকে জানতে শুরু করলাম বুঝলাম এগুলো কতটা অন্তঃসার শূন্য। মানুষের ভবিষ্যৎ কিন্তু পাথরে খোদাই করা থাকে না, পরিস্থিতি পারিপার্শ্বিক ও কর্মফলের সাথে তা পরিবর্তনশীল।
আপনি তো সবকিছুই বলে দিলেন, মানে আপনার কাকতন্ত্রের জ্ঞানটা ভালোই রয়ে গেছে। ওর ত্রিশূলের দামটাও কেমন বলে দিলেন?
আমরা যা কিছু শিখি সেটা ভুলতে চাইলেও সম্পূর্ণভাবে তা সম্ভব হয় না। তবে ত্রিশূলের দামের কথাটা বললে, ওটার জন্য তন্ত্রের দরকার পড়ে না। পলায় দামের স্টিকারটা লেগেছিল, খুলতে ভুলে গেছে।
সমরের বাড়ির লোকেশন গড়িয়ার একটু ভেতরের দিকে, কিন্তু বাইরে থেকে হাঁ করে তাকিয়ে দেখতে হয়। বিশাল জমির ওপরে সাদা রঙের দোতলা বাড়ি, কিন্তু বাড়িটি বেশ চমকালো। কারুকাজ করা লোহার গেট থেকে নুড়ি বিছানো পথ চলে গেছে বাড়ির সামনের গাড়ি বারান্দা পর্যন্ত। বাড়িটার বাঁ দিক থেকে ফলের বাগান শুরু হয়ে চলে গিয়েছে পিছন দিক পর্যন্ত। একদিকে প্যান্ডেল হয়েছে, অতিথির সংখ্যা ভালোই। আমরা যখন লোহার গেটটা পেরোচ্ছি সেই সময় একবার চোখ পড়ল ঠাকুরের দিকে। হঠাৎ কপাল কুঁচকে উঠল ঠাকুরের, কয়েক সেকেন্ড পরেই স্বাভাবিক হয়ে গেল ঠিকই, কিন্তু আমার যেন কিরকম একটা লাগলো। সেদিন সমরকে দেখেও এরকমই একটা রিয়াকশন হয়েছিল না?
আরে রুদ্র, আয় 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 আসুন ঠাকুর, কোনো অসুবিধা হয়নি তো চিনে আসতে বাড়িটা?
না না না, কোনো অসুবিধা হয়নি।
এই কাকিমানা ওই যে ওখানে?
হ্যাঁ, আয় মা। ও মা, দেখো কে কে এসেছে, চিনতে পারছো?
চিনতে পারছেন কাকিমা, আমি রুদ্র।
আরে বাবা, কত বড় হয়ে গেছিস রে, তোকে তো রাস্তায় দেখলে চিনতেই পারতাম না।
আসেন কেমন বলুন, আসেন কেমন বলুন।
আরে থাক থাক থাক।
বহু যুগ পরে দেখা, কাকিমা বেশ খুশি হলেন। তবে মা বাবার গত হওয়ার খবর শুনে তার মন খারাপ হল। সমরের স্ত্রী ইন্দ্রাণী আর চার বছরের কন্যা চিনির সঙ্গেও আলাপ হল। অল্প সময়ের মধ্যেই চিনির ভালো কাকুতে পরিণত হলাম আমি। আমার তো দিব্যি লাগছিল।
তোমরা কি এই বাড়িতে পুরোপুরি থাকতে শুরু করে দিচ্ছ আজ থেকে?
না না, আসলে সামনের মাসটা মল মাস, তাই গৃহপ্রবেশটা করে রাখলাম। তেরাত কাটিয়ে আবার আমরা ফিরে যাবো মালদায়। আমাকে অবশ্য ব্যবসার জন্য কলকাতাতে আসতেই হবে। আসলে ওই ইন্টেরিয়ারের অনেক কাজ টাজ বাকি টাকি আছে, সেগুলো সময় মতো সারতে হবে তো।
হ্যাঁ, নতুন বাড়িতে গৃহকর্তার তিন রাত্রি কাটানোটা দরকার।
সারাদিন হই হই করে কাটিয়ে সন্ধ্যের সময় বিদায় নিলাম। বেরোনোর ঠিক আগে দেখলাম চিনিকে কোলে নেওয়ার ছুতোয় ওর মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করলেন ঠাকুর। কয়েক মুহূর্তের জন্য হলেও আমার নজর এড়াল না। বাড়ি ফেরার পথেই বিষয়টা জিজ্ঞাসা করলাম ঠাকুরকে। এই কি ব্যাপার বলুন তো, চিনিকে কোলে নিয়ে কি বলছিলেন তখন?
ছোট্ট মানুষ, বাড়িতে আজ কত লোকজন, কার নজর কিভাবে লেগে যায় সেই জন্য আর কি। সবাই যে ক্ষতির ইচ্ছে নজর দেয় তা নয়, কিছু মানুষের নজরে দোষ থাকে, তারা নিজেরাও জানতে পারে না।
উত্তরটা দিলেন বটে, কিন্তু আমার তা মোটেই যথাযথ মনে হল না। মনে হচ্ছে কিছু একটা ঠাকুর লুকোচ্ছেন, হয়তো এমন কিছু ঠাকুর বুঝেছেন যা আমরা কেউ টের পাইনি এখনো। ঠাকুর এ নিয়ে আর মুখ খুললেন না, কিন্তু দিন কয়েক পরে যা শুনলাম, এত কিছু শোনার জন্য আমি কেন, ঠাকুরও বোধহয় তৈরি ছিলেন না। সমরদের বাড়ির গৃহপ্রবেশের পরে প্রায় মাসখানেক কেটে গিয়েছে। এর মধ্যে ঠাকুর একটি কাজে দিন সাতেকের জন্য পুরুলিয়া গিয়েছিলেন, ফিরে এসে আমার বাড়িতেই আছেন। আপাতত আমরা দুজনেই বাড়ির কাছের সেই গঙ্গার ঘাটে। আচ্ছা ঠাকুর, ঈশ্বর বলে কি সত্যি কেউ আছেন, নাকি ঈশ্বরের প্রতি বিশ্বাস যে সবকিছু উনি ঠিক করে দেবেন, এই বিশ্বাসটাই আসল সত্যি?
হ্যাঁ, একটা উদাহরণ দি। ধরো তুমি কিছুতে হেরে যাচ্ছ, বন্ধুর সঙ্গে দাবা খেলা বা মোবাইলের গেমে হেরে যাওয়ার কথা আমি বলছি না, কিন্তু মানে ধরো জীবনের কোনো ক্ষেত্রে তুমি হেরে যাচ্ছ, কিন্তু তবুও মনের কোনো এক কোণে ছোট্ট একটা আশা থেকে যাচ্ছে, হয়তো সব ঠিক হয়ে যাবে এক সময়। এভাবে কখনোই শেষ হবে না, হতে পারে না। এই যে না হারতে চাওয়া, এই যে যা হোক করে লড়াইটা শেষ পর্যন্ত জিয়ে রেখে জিতে যাওয়ার ইচ্ছা, এটাই ঈশ্বর। ওইটি যতনষ্টের গোড়া।
শেষ কথাটি আমার মোবাইলের দিকে আঙুল তুলে বললেন ঠাকুর। স্ক্রিনে সমরের নাম ফুটে উঠেছে। এহে, ফোন করব করব ভেবেও কদিন ধরে করা হয়ে ওঠেনি।
হ্যালো রুদ্র ভাই, আমি তোর বাড়ির সামনে, তুই কোথায় রে?
কি ব্যাপার, সমরের গলাটা এরকম কেন, কিছু হয়েছে? আরে আগে একটা ফোন করলে তো বেরোতামই না। দাঁড়া দাঁড়া, আসছি, মিনিট পাঁচেক লাগবে, কাছেই আছি, তুই দাঁড়া। দ্রুত হাঁটা লাগালাম বাড়ির দিকে। কিছুটা দূর থেকেই সমরের কালো এসইউভিটা দেখতে পেলাম। আমরা সামনে দিয়ে যাওয়া সত্ত্বেও সমর যেন আমাদের দেখতেই পেল না। গাড়ির জানলা দিয়ে ডাকতে যেন সম্বিত ফিরল।
সমর, এই এই সমর, আরে কাঁচটা নামা,
সমর!
সমর কিছু ভাবছিল, আর চেহারাটাও যেন কিরকম উদ্ভ্রান্ত।
কিরে কিরে, তোর সামনে দিয়ে হেঁটে গেলাম, তুই আয় আয় ভেতরে আয়। তোকে এরকম কেন দেখাচ্ছে, সব ঠিক আছে তো?
জানি না রে।
মানে
এর মধ্যে ফোন করা হয়নি। ভেবেছিলাম ওরা পাকাপাকি ভাবে কলকাতায় চলে এলে একদিন নেমন্তন্ন করব, কিন্তু কি এমন হয়েছে সমরের? আর এরকম উত্তরই বা দিল কেন?
জানি না রে কি হবে, সবকিছু নিয়ে আমি ভীষণ কনফিউজড।
সমর আমাকে বল কি হয়েছে। আমি ওকে শান্ত করার চেষ্টা করছিলাম, দেখলাম ঠাকুরের হাতের নাড়ি দেখছেন।
তোমার হাত ধরে বুঝলাম নাড়ির গতি অতি ধীর। তুমি বোধহয় কিছু খাওনি সারাদিন?
খাওয়া সবটা শুনলে বুঝতে পারবেন আমি কি অবস্থায় এখন। আমি নিজেকে,
এই তুই বল তো কি হয়েছে, তার আগে আমি একটু খাবার নিয়ে আসি, তুই বস শান্ত হয়ে।
সব শুনবো সমর, আগে খেয়ে নাও, সামনে হয়তো অনেকটা লড়াই।
ঠাকুর কি কিছু বুঝতে পারছেন? আমি তাড়াতাড়ি গিয়ে দুধ, ব্রেড টোস্ট, ডিম সেদ্ধ এসব নিয়ে এলাম।
এই তো আগে খেয়ে নাও, তারপরে যা ঘটেছে সব ডিটেলসে বলবে, কিছু বাদ দেবে না।
খেতে খেতেই সমর ফের ডুকরে উঠেছিল, কিন্তু ঠাকুর ওর কপালে হাত রাখার পর অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। খাওয়া পুরোপুরি শেষ করার আগেই সমর বলতে শুরু করল।
আমার তো এই ঘটনার শুরু গৃহপ্রবেশের দিনে, ওই দিনে আপনারা চলে আসার কিছু পরে সন্ধ্যেবেলা ইন্দ্রাণীর বাপের বাড়ি থেকে ফোন এলো, ওর মাসির ম্যাসিভ হার্ট অ্যাটাক। এই অবস্থায় ইন্দ্রাণীকে তো যেতেই হতো, তো ওর মাসি আবার আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। তো স্কুলে পড়ার সময় থেকেই আর কি ওরা বেস্ট ফ্রেন্ড, অ্যাকচুয়ালি সেই সূত্রেই আমাদের সম্বন্ধ হয়েছিল। তো আমি বলি তিন রাত্রি যেহেতু আমাকে এখানেই থাকতে হবে নতুন বাড়িতে, তো আমি থেকে যাচ্ছি, চিনিও থাক আমার সাথে, কারণ ওই অবস্থায় মামার বাড়ি গিয়ে কি কি আর করবে বলুন। তো আর বাড়িতে তখন গণেশ ছিল, গণেশ ও গড়িয়ার ওই লোকালিটিরই একটা ছেলে আর কি। ও কিছু কাজ করার জন্য ওকে নিয়ে এসেছিলাম, ওর সেদিন রাতে থেকে গেল।
আচ্ছা, ইন্দ্রাণীর বাপের বাড়ি কোথায়, মালদাতেই?
না না না, সোদপুরে। মার ইন্দ্রাণী চলে গেল আমাদের গাড়িতে, ড্রাইভার কালিকাকা বিশ্বস্ত, বাবার আমলের লোক, অনেক পুরনো, অনেক দিন ধরে আছে আর কি। তো তার সঙ্গেই ওরা চলে গেল।
আচ্ছা আচ্ছা, তারপরে বলো।
ও হ্যাঁ, তো তারপর খাওয়া দাওয়া মিটিয়ে আমি চিনিকে নিয়ে দোতলার মাস্টার বেডরুমে গেলাম, ওকে ঘুম পাড়িয়ে আমি নিচে নেমে এলাম, জানলা দরজাগুলো বন্ধ করার জন্য, চেক করার জন্য আর কি। মানে ওই গণেশ বলে ছেলেটাকে দেখলাম রান্নাঘরের পিছনে ফিরে কিছু কাজটাজ করছে। আমি বললাম যে অনেক রাত হয়েছে গণেশ, তুই শুয়ে পড়। ও শুধু ঘাড় নাড়লো, এমনিতে কম কম কথা বলে ওই ছেলেটা, কিন্তু করিত কর্মা। তারপর নিচে জানলা চেক করে ওপরে উঠতে যাব, তো কাঁচের জানলা দিয়ে দেখলাম বাইরের লোহার গেটটা হাট করে খোলা, কিন্তু কিন্তু আমি স্পষ্ট জানি ইন্দ্রাণীরা চলে যাওয়ার পরে আমি আমি নিজে তালা দিয়েছিলাম ওটাতে।
তুই শিওর? তখন হয়তো তালা দেওয়া হয়নি, বা গণেশ যদি কোনো কারণে খুলে থাকে তাহলে?
না 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 না, আমি 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 তালা দিয়েছিলাম, আমি আমি শিওর, আমি শিওর। তাছাড়া ওই চাবির গোছা তো আমার পকেটেই, গণেশের পক্ষে ওটা খোলা সম্ভব ছিল না। আমি 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 সেটা দেখে ভয় পেলাম, ভাবলাম যে নতুন জায়গা তো, চোর টোরের বা উপদ্রব নেই তো। পিছনের বাগানটা তুই তো দেখেছিস, তো কেউ ঢুকে পড়লে চট করে খুঁজে পাওয়া যাবে না ওইখানটায়, এত হ্যাঁ, তো যাই হোক, বাড়ির মেন কাঠের দরজা খুলে গেলাম লোহার গেটটা বন্ধ করতে। আমি তালা লাগিয়ে পিছনে ফিরে এগোচ্ছি, মনে হলো কিছু একটা যেন বাঁদিকের বাগানের দিকে দৌড় দৌড়ে গেল। আমি ভাবলাম যে কুকুর টুকুর হবে হয়তো, আমিও দৌড়লাম। ফোনের আলো ফেলে কিছু দেখতে পেলাম, ফের আমি বাড়ির দিকে ফিরতে গেলাম। এবার আবার আর এক বিপত্তি, পাওয়ার কাট। দুদিন আগেই তিনটে এমার্জেন্সি লাইট কিনে এনেছিল ইন্দ্রানি, কারেন্ট অফ হতেই আমাদের বেডরুমের এমার্জেন্সি লাইটটা জ্বলে গেছে। আমি মনে করলাম যে যাক যাক, চিনি হঠাৎ ঘুম ভেঙে ভয় পাবে না। ততক্ষণে আমিও বাড়ির সামনে পৌঁছে গেছি, কিন্তু তারপরে ওপরে চোখ যেতে যা দেখলাম আমি।
কি দেখলি?
আমাদের বেডরুম থেকে সামনে একটা ব্যালকানিতে বেরোনোর স্লাইডিং ডোর আছে, সেই দরজায় নেটের পর্দা আছে। ওই নেটের পর্দা দিয়েই মনে হলো আমাদের বেডরুমের ভেতরে কয়েকটা ছায়া ঘুরে বেড়াচ্ছে। চিনি তো ওই ঘরেই। তো
সমর যেন এখনো সেই দৃশ্য দেখতে পাচ্ছে, ওর চোখ দুটোয় প্রচন্ড ভয়।
এরপরেই দেখলাম যে চিনি স্লাইডিং ডোর ঠেলে বারান্দায় বেরিয়ে আসছে, কিন্তু ব্যালকানিটা তো এখনো বেবি প্রুফ নয়, স্টিলের রেলিং এর ফাঁকগুলো বেশ বড়, ওখানে কাঁচ দিয়ে ঘেরা হবে হবে, কিন্তু এখন তো সেসব কাজ হয়নি। আমার ভয় হচ্ছিল, চিনি যদি পড়ে যায়। আমি ওকে ডাকলাম, এই চিনি, চিনি এগোবে না মা, মা চিনি, ভেতরে যেতে বললাম, কিন্তু ও যেন কিছু শুনতেই পাচ্ছে না। তখন ওরা আমার কথা কিছু শুনতে পাচ্ছে না। আমি দৌড়ে দরজা খুলে বাড়িতে ঢুকতে গিয়ে দেখি কাঠের দরজাটা বন্ধ। আমি আমি চেঁচিয়ে গণেশকে ডাকলাম, একই গণেশ, গণেশ, গণেশ দরজা খোলো, আরে গণেশ দরজাটা খোলো, গণেশ আমি বাইরে আছি, তুমি লাগিয়েছো না দরজা। চিনি, চিনি মা এগোবে না, আমি আসছি মা। গণেশ দরজাটা খোলো গণেশ। আমি আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমি তখন দেখছি যে চিনি চিনি আরো আরো ধারে চলে এসে চলে এসেছে। তিনটে ছায়ামূর্তি স্লাইডিং ডোরের কাছে দাঁড়িয়ে, ওরা যেন কিছুর অপেক্ষায়। আমি 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 তখনও চেঁচাচ্ছি, চিনি 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 ঘরে ঢোকো, চিনি আসবে না, এগোবে না তুমি, চিনি ঘরে ঢোকো, চিনি। শুনতে পাচ্ছে না আমার কথা? চিনি তখন শুনতে পাচ্ছে না আমি আমি কথা বলছি, চিনি আমার কথা। আমি দেখি
শ্বাস নেওয়ার জন্য একটু থামল সমর। এই নভেম্বরেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম, বেশ ভালোই বুঝতে পারছি ওর মনের অবস্থা।
তখনই দেখলাম একটা হাত চিনির বাঁ হাত ধরে হেঁচকা টান দিয়ে ঘরের ভেতর নিয়ে চলে গেল। আমি কারণ কারণ মুখ দেখিনি, কিন্তু সেই সময় চিনি আমার দিকে এমন ভাবে তাকালো, ওই আবছা আলোতেই মনে হলো ও যেন দেখেছে তাকে। ওর মুখে তখন প্রচন্ড ভয় ভয়, ঘরের ভেতরের ছায়ামূর্তিগুলোকে আর দেখতে পেলাম না। আর অদ্ভুত ভাবে ওই মুহূর্তে কারেন্ট এসে গেল। আমি কাঠের দরজা ঠেলতেই দিব্যি খুলে গেল তখন দরজাটা। চিনি 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 চিনি, আমি দৌড়ে ওপরে উঠলাম। আমি ঘরে পৌঁছে দেখি যে চিনি খাটের ওপরে বসে চোখ কচলাচ্ছে। আমি আমি বললাম, চিনি মা বলছি তুমি বাইরে গেলে কেন? আমি আমি ডাকছিলাম তোমায়, শুনতে পাওনি? হ্যাঁ তুমি তখন না মানে চিনি বলল ও নাকি কিছুই জানেই না, কিছুই জানে না ও, শুধু একজন ওর হাত ধরে টেনে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছে ব্যাস। আর তার জামা কাপড় অনেকটা বিনতি দিদার মতো, মুখের ওপরে এত চুল যে মুখটা ভালো করে দেখা যায় না। তবে যেটুকু দেখেছে তাতে মনে হয়েছে যে খুব রাগি রাগি মুখ। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি চিনি, আর ওই বা কি কি বলবে, ওই ওইটুকু তো বয়স ওর।
আচ্ছা এই বিন্তি দিদা ইনি কি?
মালদায় আমাদের পাড়ায় থাকে, ওই পাগলি বয়স্কা বিধবা, নোংরা কাপড় চোপড় পরে। আমিও ছোটবেলা থেকে দেখছি তাকে, মানে থাকে পাড়াতে।
আচ্ছা আচ্ছা, ব্যাস এইটুকুই তো?
না ঠাকুর, এটুকু হলে তো আসলে তখনও বুঝিনি এই ছিল সবে শুরু।
একটা বিরতি নিয়ে জল খেল সমর, ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে পরের ঘটনাগুলো আরো দুশ্চিন্তায় ফেলেছে ওকে, আরো আতঙ্কে রেখেছে।
পরের দিন সকালে গণেশকে আগের রাতে দরজা বন্ধ করার কথা বলতে ও তো আকাশ থেকে পড়ল। ও বলল ওটা কি তার আগেই মানে অনেক অনেক আগেই ও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রান্নাঘরে আমি ওকে স্পষ্ট দেখেছিলাম। তবে আমি আর তা নিয়ে খুব একটা জোর দিয়ে কিছু বললাম না, এমনকি বেডরুমে চিনির সঙ্গে ঘটনাটাও ওকে বললাম না। বেলার দিকে আমি চিনিকে নিয়ে গেলাম হসপিটালে, মাসি তখন আউট অফ ডেঞ্জার। তবে মা বলল দুদিন মাসির বাড়িতে থাকবে, আমি তখন ইন্দ্রাণীকে নিয়ে চলে এলাম বাড়িতে। লোহার গেট দিয়ে বাড়িতে ঢোকার সময় মনে হলো আবছা একটা ধোঁয়া যেন বাড়িটাকে ঘিরে আছে, ওই মানে ধোঁয়া ধোঁয়া হয় না চারপাশটা মানে ওরকম একটা।
ঠাকুর তবে কি ধূমাবতী দেবী, বিন্তি পাগলির মতো নোংরা পোশাক, চারদিকে ধোঁয়া।
এই এক সমস্যা হয়েছে আজকালকার গল্পগাছার সৌজন্যে, বিধবা, রুক্ষ চুল, শীর্ণ চেহারা আর ধোঁয়া, এই চারটে মিলে গেলেই যেন ধূমাবতী দেবী। অত সহজ নয়, আদপে কোনো ঈশ্বরেরই প্রকৃত রূপ কেউ সম্পূর্ণ দেখতে পায় না, আর আজ পর্যন্ত কোনো সাধক ধূমাবতীর চারদিকে ধোঁয়া দেখেনি। সুতরাং আপাতত তোমার ওই রোমাঞ্চকর গল্প পড়া বিদ্যাটা একটু থামিয়ে রাখো।
সরি সরি ঠাকুর, তুই বল সমর।
তোমার খারাপ লাগলো বুঝতে পারছি, আসলে কি জানো তো, অপ্রচারের চেয়ে অপপ্রচারে কষ্ট বেশি হয়, আমার হয়তো এভাবে বলাটা ঠিক হয়নি।
আরে না না, আপনি গুরুজন বলতেই পারেন। সমর তুই বল।
হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, তবে আমিও শিওর হতে পারিনি, ধোঁয়াটা সত্যি দেখেছিলাম কিনা আমিও বুঝতে পারছিলাম না। যাক, তো ইন্দ্রাণী কিছু দেখেছে বলে মনে হলো না আমার। বাড়িতে ফেরার পরে অনেক দোনামোনার পর ইন্দুকে মানে ইন্দ্রাণীকে আগের রাতের ঘটনাগুলো আমি বললাম। তো দোনামোনার কারণ ইন্দ্রাণী খুব ডাকাবুকো টাইপের মেয়ে আর কি, আর এই ধরনের ব্যাপার স্যাপার ও বিশ্বাস করে না, ওই দিনও করল না। সব শুনে বলেছিল হয়তো আমারই মনের ভুল, সারাদিন অনেক স্ট্রেস গিয়েছিল তাই হয়তো ওরকম মনে হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমিও আর কিছু কথা বাড়ালাম না, আমি চুপ করে গেলাম সেটা নিয়ে।
আচ্ছা ওর কি পুজো টুজোই বিশ্বাস আছে নাকি?
হ্যাঁ পুজো করে, কিন্তু তা নিয়ে খুব বাড়াবাড়ি নেই, আর ভূত ঈশ্বর সংক্রান্ত কোনো অলৌকিক কিছুতে ওর বিশ্বাস তেমন নেই আর কি। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল, আমরা কথা বলছিলাম নিচে বসার ঘরে বসে, সেই সময় চিনি ওপরে ছিল মানে বেডরুমে, তো বসার ঘরের টেবিলে রাখা বেবি মনিটরে হঠাৎ একটা
এক মিনিট এই বেবি মনিটরটা কি বস্তু?
ওটা একটা ওয়্যারলেস সিস্টেম আর কি, মানে যার ট্রান্সমিটারটা ধরুন থাকলো বাচ্চার ঘরে আর রিসিভারটা থাকলো বাবা মায়ের সঙ্গে। এটা ভিডিও বা অডিও দুরকমই হতে পারে, আমাদেরটা অডিও। তো মানে এতে বাচ্চা যদি কাঁদে তা বা কোনো আওয়াজ করে তাহলে বাবা মা চট করে জানতে পেরে যাবে এই আর কি।
আচ্ছা আচ্ছা, বুঝেছি, প্লিজ কন্টিনিউ করো।
হ্যাঁ, তো তা ওই কি বেবি মনিটরে একটা খচমচ শব্দ পেলাম, তারপরেই চিনির গলা ভেসে এলো, মনে হলো ঘুম জড়ানো গলায় কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু কোনো ভয় নেই ওর গলায়। সব বোঝা যাচ্ছিল না, কিন্তু দু একটা কথা স্পষ্ট শুনতে পেলাম। ও বলল কোন বাড়ি যাব, পুরনো বাড়ি কেন, নতুন বাড়িটা তো ভালোই। এইসব শুনে আমার কিরকম একটা মনে হয়, আমি দৌড়ই দোতলার দিকে। যদিও ইন্দু বলল চিন্তা না করতে, নিশ্চয়ই ঘুমের ঘোরে কথা বলছে, কিন্তু আমি গিয়ে দেখলাম যে চিনি জেগে, আর ও আমার যা বলল তা আমার কাছে চিন্তার। আগের রাতে যে বিন্দি দিদার মতো মহিলা এসেছিল, সেই নাকি আবার এসেছিল, বলেছে বাড়ি ফিরে যাও, তারপর কোথায় যেন চলে গেল। সেই রাতটা ভয়ে ভয়ে আমরা প্রায় জেগেই কাটিয়ে দিলাম।
তাহলে দুটো রাত গেল, একটা বাকি থাকলো, তারপর?
হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করুন ঠাকুর, তিন রাত কাটানোর নিয়ম না থাকলে আমি ওই বাড়িতে রাত কাটাতাম না। আর আমার মনে হয়েছিল এই তৃতীয় রাতটা কোনো রকমে পার করে দিলেই ব্যাস ব্যাস শান্তি। কিন্তু তৃতীয় দিন সকালে ইন্দু ওই কারি পাতা না কি একটা আনতে গণেশকে বাগানে পাঠিয়েছিল, সে দৌড়ে ফিরে এসে বলল তাকে নাকি একটা বড় কালো সাপে কামড়েছে, রক্তে জায়গাটা ভেসে যাচ্ছে, কিন্তু সাপে কামড়ালে তো ওভাবে রক্ত বেরোয় না, তাছাড়া কোনো বাইট মার্কও দেখিনি আমি। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো নিয়ে যেতে তিনি বললেন যে সাপে কামড়ায়নি, কিন্তু গণেশ আর কিছুতেই ও বাড়িতে থাকতে চাইল না। ডাক্তার দেখিয়ে ফেরার সময় ওকে ওর বাড়িতে নামিয়ে এলাম।
তার মানে এবার বাড়িতে থাকলে শুধু তোরা তিনজন, তাই তো?
হ্যাঁ, তো তারপরে দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলে একটা স্বপ্ন দেখে, কে যেন বারবার আমায় বলছে,
আমায় খেতে দিবি বলেছিলি, ভুলে যাস না।
ধর্মর করে উঠেই একটা পোড়া গন্ধ পেলাম, অনেকটা চামড়া পোড়া গন্ধের মতো, কিন্তু উঠে বাগানে সামনে লনে কোথাও কিছু পুড়তে দেখলাম না, কিন্তু ঘরে ঢুকলেই মনে হচ্ছিল।
আবার একটু গলা ভিজিয়ে নিল সমর, ঠাকুরের কপালে দেখলাম গভীর ভাঁজ, এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে কিছু ভাবছেন।
বিকেল হয়ে গিয়েছিল ততক্ষণে, তাই ভাবলাম কফি করি, দু কাপ কফি আর ইন্দুর জন্য কিছু বিস্কিট নিয়ে ঘরে ঢুকতেই আমি চমকে যাই, মনে হলো এখনো কি কোনো দুঃস্বপ্ন চলছে, কারণ এ দৃশ্য সত্যি হতে পারে না। দেখি ইন্দুর হাত দুটো চেপে বসতে চলেছে চিনির গলায়, চিনির সাড় নেই গায়ে, তবে প্রাণ আছে। শ্বাস প্রশ্বাসের গতি দেখে বুঝতে পারলাম যে ওর প্রাণ আছে। আমি আমি একি কি করছো ইন্দু, এটা কি করছো তুমি, এই ছাড়ো ছাড়ো ইন্দু, ইন্দু ছাড়ো, কি করছো কি এটা তুমি? বিকেলবেলা তো দেখলাম ঘরের কোণে যেন একটাল অন্ধকার জমা হয়েছে, আর ওই অন্ধকারটাও যেন সাধারণ নয়, যেন জীবন্ত, নড়াচড়া করছে। আমি বিছানায় ঝাঁপিয়ে পড়লাম, দেখি
ইন্দু, ইন্দু
কোথায়? কি চিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো ইন্দু।
তখন কি কথাটা বললে বৌমা, মানে ইন্দ্রাণীকে?
না না, ইন্দ্রাণী বরং আমাকে বলল,
মেয়ে সোহাগী বাবা বটে, মেয়ে ঘুমোচ্ছে আর উনি সেটাই দেখছেন। ও কফি এনেছ? চলো ব্যালকনিতে বসে খাই।
আমি তখনও ঘোরের মধ্যে ভাবছিলাম, যা দেখলাম সব মানে এতটা ভুল ভুল দেখলাম, কিন্তু কিন্তু আমি আমি স্পষ্ট দেখলাম যে, আর তাছাড়া ইন্দুকে বললে তো বিশ্বাসও করতো না, কিছু একটা উল্টো যুক্তি খাড়া করতো এর বিরুদ্ধে।
আর কিছু?
হ্যাঁ, সে রাতে আর দুটো ঘটনা ঘটেছিল। রাতের খাবার সদ্য বানানো হলেও মুখে দিয়েই ফেলে দিতে হল, কারণ মানে মুখে দিয়ে মনে হলো খাবারটা যেন মানে পুরো পচা খাবার। আর দুই, ঘুমানোর চেষ্টা করতেই কে যেন আমার কানের কাছে এসে বলছিল,
আমাকে খেতে দে, খেতে দিবি কথা দিয়েছিলি, দিবি না তো, খেতে দে, খেতে দে, খেতে দে।
সমর থামল। পুরো বর্ণনা শোনার পরে ঠাকুর খানিকক্ষণ কিছু চিন্তা করলেন, তারপর বললেন,
এগুলো সব মাসখানেক আগে ঘটেছে, তারপরে মালদা ফিরে গেলে তোমরা।
আমরা সবাই ফিরে গেলাম, কিন্তু আমাকে তো কলকাতায় আসতেই হতো, বললাম না আমার গাড়ির ব্যবসাটা কলকাতা কেন্দ্রিক। তবে তখন ওই বাড়িতে আর থাকিনি, হাজরার কাছে একটা ফ্ল্যাট নেওয়া আছে রেন্টে, আমি ওদের মালদায় রেখে ফিরে এলাম, আমি ওই ফ্ল্যাটেই থাকলাম আর কি।
তার মানে ওখানে তখন ছিল শুধু ইন্দ্রাণী আর চিনি?
মানে তবে মালদার বাড়িতে ঠাকুর চাকর ঠিকে ঝি ছাড়াও ঠাকুমার সময়ের হরিদাসী দিদি আছেন, বয়স ওই 75-75 হবে, খুব সবল মানুষ, শুধু কানে একটু খাটো, তবে আমাদের অভিভাবকের মতো বাড়িতেই থাকে।
আর গড়িয়ার যে নতুন বাড়িটা, ওটা তো বন্ধই ছিল?
হ্যাঁ, কিছুদিন বন্ধই ছিল, তো তারপরে ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য কয়েকজন কাঠের মিস্ত্রি কাজে আসে, ওরা সাধারণত বিকেলে ফিরে যেত, কিন্তু একদিন কোনো কারণে ফিরতে পারেনি আর কি, পরের দিন সকালে তারা বাড়ি ফেরে। ওদের মালিক আমাকে ফোন করে জানায় মিস্ত্রিরা এ বাড়িতে নাকি আর কাজ করবে না বলেছে, কারণ ওরা নাকি রাতে ওই বাড়িতে অদ্ভুত কিছু শব্দ শুনেছে, আর গণেশ যেরকম কালো সাপ দেখেছিল ওরাও তা দেখেছে, আপনা থেকে কয়েকটা জানলা দরজা খুলছে বন্ধ হচ্ছে এইসব দেখে দেখেছে। তারপর ওরা আর বলল, কি যে হচ্ছে আমি আমি না মানে আমি কিছু বুঝতে পারছি না, আমি অনেকটা ইনভেস্টমেন্ট আছে আমার ওই জমিটা আর বাড়িটাতে, এরকম এরকম হতে থাকলে মানে ফাইনালি ওই বাড়িটাতে থাকা না গেলে তো আমি তো আমি তো ধনে প্রাণে মারা পড়বো, তাই না? মানে আমি একটা শখ নিয়ে আমি ভাবলাম যে কলকাতার বাড়িতে এসে আমি ইন্দ্রাণী চিনি সব সবাইকে নিয়ে এসে থাকবো এক। হ্যালো, হ্যাঁ ইন্দু বলো। হ্যাঁ কি হয়েছে? তুমি তুমি কোথায় এখন কোথায়? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো, আমি 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 আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, আমি 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 আসছি।
ফোনে কথা বলতে বলতে দেখলাম সমরের মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে। বুঝতে পারছিলাম অন্যদিক থেকে সে যা শুনছে তা মোটেই সুখের নয়। তবে কি মালদাতেও কিছু ঘটেছে? সমর ফোনটা রাখতেই তার মাথায় হাত দেন ঠাকুর।
কি হয়েছে সমর, সব ঠিক তো?
ঠাকুরের দুহাতের মধ্যে মাথাটা ডুবিয়ে দুদিকে মাথা নাড়ে সমর, কিন্তু ঠাকুরের মুখে যেন একটা ঝিলিক খেলে গেল।
সমর চলো, বেশি দেরি করা যাবে না, এখনই বেরিয়ে পড়তে হবে। কিন্তু এই মানসিক অবস্থায় কি অতটা ড্রাইভ করতে পারবে?
ঠাকুর, ট্রেনের কি অবস্থা চেক করবো? বলে কারো সঙ্গে একটা ফোনে কথা বলল সমর।
হ্যালো, হ্যাঁ সমর বলছি। হ্যাঁ না, ড্রাইভারের ব্যবস্থা হয়ে গেছে, পরিচিত একজনকেই দেখেছি, মিনিট কুড়ির মধ্যে চলে আসছে, ও চলে আসবে, আমি ঠিকানা বলে দিয়েছি, ও চলে আসছে।
হ্যাঁ, তৈরি হয়ে নাও রুদ্র, বাকি কথা গাড়িতে যেতে যেতে শুনব।
এসব ক্ষেত্রে তৈরি হতে আমার বেশি সময় লাগে না, কয়েকটা জামা কাপড় নিলাম যদি বেশি দিন থাকতে হয়। পুরো সময়টা গম্ভীর হয়ে থাকলেন ঠাকুর।
এই তো রাজু এসে গেছে মনে হয়, মানে ওই ড্রাইভার, ড্রাইভার ওর নাম রাজু, ও কল করছে, বেরিয়ে পড়ি ঠাকুর, চলুন নাকি তাহলে আমরা বেরোই।
দ্রুত অথচ সতর্ক পায়ে ঘরে ফিরে এলো সুলোচনা। বুক ধড়ফড় করছে এখনো, অবশ্য না করে উপায় আছে। যে দৃশ্য সে চোখের সামনে আজ দেখল, কি বিভৎস এই বৃদ্ধা!
কাঁচা হৃৎপিণ্ড কি মানুষে খায়, সঙ্গে রক্ত! আচ্ছা, কিসের রক্ত? নিশ্চয়ই টাটকা রক্ত, না হলে তো জমাট বেঁধে যাবে। কালীমতি, কালীমতিকে জিজ্ঞাসা করতে হবে। ওই চিৎকারের সময় আমাকে পিছনে টেনে না নিলে আজই একটা বিপদ হতে পারত, কিন্তু সেই সময় আমি ঠিক দেখেছি পূজারি শ্বশুর মশাই। আমি কি করব? কিরকম গায়ে কাঁটা দিচ্ছে, কালীমতিও তো তাই বলল, ও নাকি আগেও এই দৃশ্য দেখেছে।
মাত্র কয়েক মাস বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে সুলোচনা, এখনো এই বিরাট বাড়ির অনেক কিছুই সে চিনে উঠতে পারেনি। শাশুড়ি গত হয়েছেন কয়েক বছর আগে, বাড়িতে থাকে সে, তার স্বামী অখিলেশ, শ্বশুরমশাই রমাকান্ত এবং বারো তেরো বছরের এক দেওর। এক ননদের বিয়ে হয়ে গিয়েছে, সে থাকে তার শ্বশুর বাড়িতে। তবে সুলোচনা আরও কয়েকজনের সঙ্গে পরিচিত হয়েছে, যারা এ বাড়িতে থাকে জ্ঞাতি হিসেবে। শ্বশুরের আশ্রিত বলে তারা সেই সম্ভ্রমের চোখেই বাড়ির কর্তাকে দেখে। আত্মীয়তার উষ্ণতা সেরকম নেই, তবে মানুষের চেয়ে বাড়িতে ঠাকুর চাকর বেশি। স্বামী অখিলেশের চাকরি ইংরেজ সরকারের অধীনে, বেশিরভাগ সময় কলকাতাতেই থাকতে হয় তাকে। মানুষ ভালো হলেও তার সঙ্গে বেশি যোগাযোগই তৈরি হতে পারেনি সুলোচনার, তবে এটুকু বোঝে তাকে খুব ভালোবাসে অখিলেশ। কিন্তু এই যে রাতে মন্ত্রোচ্চারণের শব্দ, এ তো অখিলেশকে জিজ্ঞেস করারও উপায় নেই, কিসের শব্দ? সুলোচনার দাদার সঙ্গে কলকাতার এক ক্লাবে আলাপ হয়েছিল অখিলেশের। ছেলে ভালো বোঝার পরেই বোনের সঙ্গে বিয়ের সম্বন্ধ করে দাদা। সুলোচনাও পাত্রী বেশ, নম্র ভদ্র, আবার ইতিহাসে এমএ। অনেক ছেলেবেলায় সুলোচনাদের বাবা মা মারা গিয়েছিলেন, দাদাও শিক্ষিত ছিলেন, তাই সে যুগের রীতি মেনে কম বয়সে বোনের বিয়ে দেননি। পড়াশোনা করতে দিয়েছিলেন। শ্বশুরবাড়িতে সুলোচনার বেশি কথা হতো দুজনের সঙ্গে, একজন তার বারো তেরো বছরের দেওর নিখিলেশ, অন্যজন কালীমতি। বাড়িতে যে জ্ঞাতি কয়েকজন থাকে তাদেরই এক পরিবারের বউ কালীমতি, বয়স সুলোচনার মতোই হবে। তার থেকে অনেক সময় অনেক তথ্য পায় সুলোচনা। এই যেমন দিন কয়েক আগে,
কালীমতির প্রশ্নটা কিন্তু ঠিক, কেন আমরা মানে মেয়েরা বাড়ির মন্দিরে ঢুকতে পারি না? কেনই বা মন্দিরটা বাড়ির চৌহদ্দির মধ্যে হলেও খিড়কি দরজার কাছে, বাড়ির গায়ে লাগানো নয়? সবসময় তো পুজো করেন শ্বশুরমশাই, কেন লক্ষ্মী পুজো হয় না বাড়িতে?
নিজে থেকে এত প্রশ্ন সত্যিই মাথায় আসেনি সুলোচনার। নাস্তিক না হলেও সুলোচনা ও তার দাদার মধ্যে ধার্মিক উপচার নিয়ে সেরকম উৎসাহ নেই, কিন্তু ছোটবেলায় বাড়িতে লক্ষ্মী পুজো হতে দেখেছিল, সুর করে পাঁচালি পড়তেন মা। তাই একদিন শ্বশুরমশাইকে সে জিজ্ঞেস করেছিল,
বাবা যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না? আর আর ওই মন্দির কোন দেবতার? না মানে আমরা তো কোনোদিন মানে।
খাবার পরিবেশনের সময় সুলোচনা হয়তো খেয়াল করেনি, কিন্তু ওই সময় হঠাৎই মুখটা গম্ভীর হয়ে গিয়েছিল রমাকান্তের।
এসব কথা কি তোমাকে কেউ বলেছে?
জিজ্ঞাসা করেছিলেন রমাকান্ত। কালীমতির নামটা সরল মনেই বলেছিল সুলোচনা, তবে দেখল রমাকান্ত তাতে রাগ করলেন না। সুলোচনাকে তিনি বলেছিলেন,
আমাদের মন্দিরে কুলদেবীর মূর্তি আছে, তুমি তো শুনেছ, আমাদের পরিবার পালবংশের সমসাময়িক। সেই সময় এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়েছিলেন কুলদেবীর, পুজোর উপচারও জানা গিয়েছিল স্বপ্নে। তারপর থেকে বংশানুক্রমে বাড়ির পুরুষেরাই পুজো করে আসছেন এই কুলদেবীর, বুঝেছ?
তার মানে ভবিষ্যতে আমার স্বামী পুজো করবেন?
হ্যাঁ ঠিকই।
এই কথার হ্যাবাচক উত্তর দিলেও এ বিষয়ে রমাকান্ত আর কিছুই বলেননি। খেয়ে ওঠার পর সুলোচনার হাতে একগোছা চাবি দিয়েছিলেন।
এ কিসের চাবি বাবা?
বাড়ির দক্ষিণ দিকে দোতলায় যে লাইব্রেরি আছে তার চাবি।
লাইব্রেরি? হ্যাঁ। আচ্ছা
তুমি শিক্ষিতা, বাড়ির সব লোকের সঙ্গে তোমার এত কথা বলার দরকার নেই, ওরা সেরকম লেখাপড়া শিখে। আমিও এককালে খুব পড়াশোনা করেছি, ওই লাইব্রেরিতে অনেকটা সময় কাটাতাম, কিন্তু এখন বয়স বেড়ে যাওয়ার পরে আর ধৈর্যে কুলোয় না, বেশিক্ষণ বসতেই পারি না বই নিয়ে, পড়ে পড়ে ধুলো খাচ্ছে সব। অনেক বই আছে দেখো।
নিশ্চয়ই দেখব, লাইব্রেরি তো আমার ভীষণ পছন্দের।
সেই দুপুরেই লাইব্রেরিতে ঢুকেছিল সুলোচনা।
কি ধুলো! টেবিল চেয়ার গুলো পরিষ্কার করে রাখি, এখানে বসেই বই পড়া যাবে। এদিকের আলমারিগুলো আজ পরিষ্কার করে রাখি, কাল ওদিকের আলমারিগুলো করব, একদিনে তো সব হবে না। এতদিন কেন জানতে পারিনি লাইব্রেরি আছে এই বাড়িতে?
একা থাকতে থাকতে বিরক্তি গ্রাস করত সুলোচনাকে, বইয়ের সারি যেন প্রাণ সঞ্চার করল তার মধ্যে। পরের দিন ঘরের ডান দিকের আলমারিগুলো ঝাড়ামোছা করতে গিয়ে অদ্ভুত একটা কাণ্ড ঘটল। একটা আলমারির নিচের দিকের একটা কাঠের পাটাতন কেমন আলগা মনে হল।
কি হল বাবা, ভেঙে গেল নাকি? না না না, এরকমই। আরে এটা একটা গুপ্ত কুঠুরির মতো, দেখি একটু। পাটাতনটা খুলে ফেলা গেছে। আরে এটা কি ভিতরে দেখি, ওয়েনার বাক্স নাকি?
ওই কুঠুরির মধ্যে থেকে একটা কাঠের আয়তাকার বাক্স পেল সুলোচনা। বেশি বড় নয়, ওপরে তামা বা কোনো ধাতু দিয়ে নকশা করা, কিন্তু কোনো কব্জা চোখে পড়ল না সুলোচনার, কোনো চাবি ঢোকানোর ছিদ্রও নেই। কিভাবে বাক্সটা খুলবে ভেবে নাড়াচাড়া করতে গিয়ে কোথায় একটা চাপ পড়ল আঙুলের, তখনই ডালাটা খট করে খুলে গেল।
আরে কি ব্যবস্থা, এরম বাক্স তো কখনো দেখিনি, কিন্তু ভেতরে কোথায় গয়না? কিন্তু অনেক পুরনো পুঁথি মনে হচ্ছে, একটা নয় দুটো। আগেকার দিনে পুঁথি এরকম ভাবে লাল শালুতে মোড়া থাকতো, দেখি তো খুলে।
খুব সন্তর্পণে শালুর মোড়ক খুলল সুলোচনা, কিন্তু
কি, এ তো বাংলা নয়, সংস্কৃত নয়, কিন্তু এই ভাষাটা চিনি, বাংলার প্রাচীনতম রূপ, চর্যাপদ যে ভাষায় লেখা হয়েছিল, কিন্তু এ তো আমি পড়তে পারি না। দাদা, দাদা হয়তো পারে, কি করা যায়, এখন তো দাদার কাছে যাব বলতেও পারবো না, সবে তো কয়েক মাস। তাছাড়া এই পুঁথি তো বেশ লুকিয়েই রাখা ছিল, যা করতে হবে গোপনে।
সাত পাঁচ ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল সুলোচনা, আপাতত পুঁথি দুটো নিজের ঘরে নিয়ে গিয়ে রাখবে ঠিক হল, পরে সুযোগ বুঝে দাদার কাছে পাঠাবে। কিন্তু সুলোচনার এরকম কেন মনে হচ্ছে যে এ সাধারণ পুঁথি নয়, এত কায়দা করে লুকিয়ে রাখার জন্যই কি? পুরনো প্রায় খারাপ হতে বসা কাগজের গন্ধের থেকেও সুলোচনা বেশি করে পেল রহস্যের গন্ধ।
যতক্ষণ আমাদের গাড়িটা কলকাতার কোলাহলের মধ্যে ছিল, কেউ মুখ খোলেনি। হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গে ঠাকুর মুখ খুললেন।
বলো সমর, তোমার গড়িয়ার বাড়ির কিছু কথা কি বাকি থেকে গিয়েছিল?
আর মালদার কথাটাও বল, সেখানেই বা কি হলো?
মালদার কথায় পরে আসব, আর সেগুলো ইন্দ্রাণী বললে বেশি ভালো, কারণ ওই সময় তো আমি কলকাতায় ছিলাম, তো ও ভালো বলতে পারবে।
হ্যাঁ, গড়িয়ার ঘটনাটা পুরোটা শুনিনি আগে।
হ্যাঁ হ্যাঁ, তো আমি কতটা যেন বলেছিলাম, ও হ্যাঁ, ওই ইন্টেরিয়ারের মিস্ত্রিটা সব চলে গেল। হ্যাঁ, তো আমি আমি এদিকে তখন ঠিক করে ফেলেছিলাম যে একাই থাকবো বাড়িতে, যা হয় হবে, দেখা দেখা যাবে যা হয় হবে। আমি বাড়ির আর কাজের দেখভালের জন্য একজনকে রেখেছিলাম, তো তাকেও সেদিন ছুটি দিয়ে দিলাম। সারাদিনের ব্যস্ততার ক্লান্তিতে ঘুম আসতে আমার বেশি সময় লাগলো না, কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, নিচের ঘর থেকে কেমন যেন শব্দ আসছে। আমি নিচের সব ঘরের আর উপরের হলের আলো জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। ঘর থেকে বেরিয়ে দেখলাম না, কোনো শব্দ নেই, কিন্তু একটু আগে আমি স্পষ্ট শুনেছি আমি শব্দ। সিঁড়ির ল্যান্ডিং এ দাঁড়িয়ে নিচের হল আর রান্নাঘরের দিকটা দেখা যায় আমার বাড়িতে, আমি ওদিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। নিচে একটা ঘর ছাড়া সব আলো নিভে গেছে, আর সেই ঘরের খানিকটা আলো হলে এসে পড়েছে। সেই আলোয় আমি চলমান অন্ধকারকে দেখলাম, এক তাল আকারবিহীন অন্ধকার। সরীসৃপের ভঙ্গিতে যেন পাশের ঘরের দরজার দিকে এগিয়ে যাচ্ছে, তার পিচ্ছিল মসৃণ ত্বকে আলো পড়ে যেন পিছলে যাচ্ছে। একটা একটা সাপ
সাপ?
হ্যাঁ, কত বড় একটা সাপ! আমার মনে হলো, আর কি জানি, আমার অনুভব করা মাত্র সাপটা যেন আমার আমার অস্তিত্ব অনুভব করে আমার দিকে এগিয়ে আসতে লাগে। আমি নিচে নামতেই দেখলাম বাড়ির বৈঠকখানাটাই গায়েব হয়ে গেল। আমি দেখি একটা ধুধু প্রান্তরে দাঁড়িয়ে আছি আমি, আর আমার কয়েক হাত দূরে সেই সাপটা। ক্রমশ আমি পিছনে হাঁটছি, আর সাপটা নিঃশেষ করে এগোচ্ছে একটু একটু করে। পিছতে পিছতে আবার পায়ে ঠেকল দোতলার সিঁড়ি। আমি দ্রুত উঠে গেলাম দোতলায়। ভাবলাম দৌড়ে ঘরে ঢুকে গেলেই আপদ বিদেয় হবে, কিন্তু 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 কি সমর,
সাপটা উঠে এলো উপরে।
না, দেখলাম মাথার ওপরে পাকাচ্ছে একটা বাদুর, তাই ডানার ঝাপটায় হাওয়া লাগছে আমার মুখে। আমার গাটা কেমন ঘিন ঘিন করে উঠল। বাদুরটা আমার মাথা মুখে আঁচড় কাটার জন্য চেষ্টা করছে বারবার বারবার। দু চারবার তীক্ষ্ণ নখে আঁচড় লাগলো আমার মুখে, চিড়বিড় করে জ্বলে উঠলো আমার সারা গা। দরজার খুব কাছে পৌঁছে চটিটা কি করে যেন স্লিপ করে গেল, আমি পড়ে গেলাম। দেখি বাদুরটা আকারে প্রায় তিন গুণ বড় হয়ে গেছে। আমার মনে হলো আমি আমি কি সত্যি এসব দেখছি, নাকি আমি যা দেখছি গোটাটা গোটাটাই হ্যালুসিনেশন। দেখলাম ওই বাদুরটা আমাকে আক্রমণের জন্য দেয়া আসছে আমার দিকে। তার বিকট হিংস্র দাঁতগুলো আরো বিভৎস, চোখগুলো খুব উজ্জ্বল। হঠাৎ ঘরের আলো নিভে গেল। আলো কি সত্যি নিভে গেল, নাকি আমার চোখ বন্ধ? এক প্রকার আমি জোর করেই চোখ খুললাম। দেখলাম ঘর, খাট, জানলা, দরজা সব যেরকম ছিল সেরকমই সেরকমই আছে। জানলা দিয়ে রাস্তার আবছা আলো এসে ঘরে পড়েছে, কিন্তু আমার বুকের উপরে যে বসে সে বাদুরের চেয়েও ভয়ঙ্কর। আমার মুখের থেকে মাত্র ফুট খানেক দূরে একটা শীর্ণ শুষ্ক কিন্তু সবল নারী মূর্তি। তার পরিধান মলিন, তার পরিধান মলিন। মাথার নোংরা জটা চুলগুলো অবিন্যস্ত ভাবে মুখের উপর ছড়িয়ে, গায়ের চামড়া যেন শুকনো গাছের ছাল। এত শীর্ণ হলেও বেশ শক্তপোক্ত চেহারা তার। আমি খেয়াল করলাম সেই নারীর মুখ আমার দিকে নয়, যেন পিছনে ফিরে বাঁ দিকে কিছু দেখছে। আমি সেদিকে তাকিয়ে দেখি সে বাঁ হাত দিয়ে পবলীলায় উঁচু করে সে বিশাল বাদুরটার গলা চেপে ধরে রেখেছে। ধীরে ধীরে বাঁকানো নখগুলো চেপে বসছে সেই বাদুরটার গলার চামড়ায়। হঠাৎ হঠাৎ করে সে বাদুরটা মিলিয়ে গেল, আর তারপরে সে তাকালো আমার দিকে। ভয়ঙ্কর সেই মুখ, ঠোঁটের ফাঁক দিয়ে সরু সরু তীক্ষ্ণ দাঁতগুলো দেখা যাচ্ছে। তার মুখটা ক্রমশ আমার মুখের আরো কাছে এগিয়ে আসতে থাকে। অদ্ভুত একটা চড়া গন্ধ আমার নাকে এলো। হঠাৎ হিসে গলা এসে বলল,
আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দে।
পরপর এতগুলো ঘটনায় আমি কিরকম যেন হয়ে গিয়েছি, আর আমি ভাবতে পারলাম না। আর মাথাটা ঘুরে গেল। আমি চোখের সামনে সবটা কেমন অন্ধকার দেখছিলাম। আর আমি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললাম।
ঠাকুরকে দেখলাম গভীর চিন্তায় মগ্ন, আমিও কিরকম বাকরুদ্ধ, কিছু মন্তব্য করতে পারছি না। একটা কথা বলতে পারি, সাংঘাতিক অবাক হলাম না। আমার জীবনে সনৎ ঠাকুর না আসা পর্যন্ত এসব বিষয়ে আমারও একটাই মত ছিল, বুজরুকি। আসলে সনৎ ঠাকুর একটা কথা ঠিকই বলেন, বিজ্ঞানের মতো আমরা কখনো এই বিষয়গুলোর অধ্যয়ন বা পরীক্ষা নিরীক্ষা করতে চাইনি, তাই এই বিষয়গুলো আমাদের কাছে অস্পষ্ট। যা কিছু আমাদের জানার বাইরে তাকে বুজরুকি, ভণ্ডামি এসবের নাম দিয়ে আমরা দায় এড়িয়ে যাই। সবকিছুরই কিছু না কিছু যৌক্তিকতা আছে, কিন্তু আমরা সেগুলো জানতে চাই না, বুঝতেও চাই না। ঠাকুর বলেন, অবিশ্বাসও অন্ধবিশ্বাসের মতোই ক্ষতিকর। তারপরে কি করলে?
পরের দিন সকালে জ্ঞান ফিরতেই আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। আমি আর যাইনি, আসলে ওই বাড়িতে আমার থাকার সাহস হয়নি।
তা এ তো গেল তোমার নতুন বাড়ির কথা, সমস্যা তো এখনো শেষ হয়নি। এবার আসল বিষয়টা বল।
আচ্ছা ঠাকুর, আমরা মনে হয় মালদায় ঢুকছি। এই সময় এবার কোন দিকে?
হ্যাঁ, জগজ্জীবনপুরের দিকে। রাজু, ওই সামনের মোড় থেকে ডান দিকে রাস্তাটা নিয়ে নিও। হ্যাঁ, ওই দিকটা নিলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ,
হিস্টোরিক্যালি খুব সমৃদ্ধ জায়গা, পালযুগের বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ পাওয়া গেছে ওখানে, তাই তো?
হ্যাঁ, আসলে আমি এসব তেমন জানতাম না, তবে আমার বড় ঠাকুমা মানে ঠাকুরদার বড় বৌদি আর কি, উনি ছিলেন ইতিহাসে এমএ, তো সেই যুগে মানে বুঝতেই পারছেন আমার ঠাকুমা নাকি অনেক পুরনো পারিবারিক পুঁথি পেয়েছিলেন, আর সেটা মাগধি না কি যেন ভাষায় লেখা।
তাই নাকি? দারুণ তো, তার মানে তো পাল বংশের সমসাময়িকই হবে বোধহয়।
হ্যাঁ, সেরকমই শুনেছি। আমাদের বংশ আসলে বাংলায় নবাবরা আসার অনেক আগে থেকেই আছে। ওই পুঁথি থেকে আরো কি সব নাকি জেনেছিলেন বড় ঠাকুমা, তা নিয়ে পরিবারে খুব অশান্তি হয়েছিল বলে শুনেছিলাম। তারপর একদিন তিনি গৃহত্যাগ করেন, আর কেউ কোনোদিন তার খোঁজ পায়নি। আর উনি চলে যাওয়ার পরে বড়দাদুও কেমন যেন হয়ে যান। আমার ঠাকুরদাদা তখন অনেক ছোট, শুনেছি ঠাকুমার সেই ডায়েরি নাকি আমাদের বাড়িতেই কোথাও আছে, বড় ঠাকুমা লুকিয়ে রেখেছিলেন সেটা, কিন্তু তারপরে অনেক খুঁজেও সেটা আর পাওয়া যায়নি। সেসব অবশ্য সবই শোনা কথা, মানে কেউ দেখেনি বা কিছু প্রমাণ।
সনৎ ঠাকুরের চোখটা হঠাৎ যেন উজ্জ্বল হয়ে উঠল।
এবার বলো বলো, এ বাড়িতে ঠিক কি হয়েছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৃহপ্রবেশের পরে চিনি আর ইন্দ্রাণীকে নিয়ে মালদার বাড়িতে রেখে দুদিন পরে আমি ফিরে যাই কলকাতায়। তো তখনও মা ফিরে আসেনি মালদায়। প্রথম কিছুদিন সব ঠিকঠাক, রোজ রাতে কলকাতা থেকে ইন্দ্রাণী আর চিনির সাথে বেশ কিছু ভিডিও কলে কথা বলতাম, সব ঠিকঠাক চলছিল।
আচ্ছা, তখনও তো তোর নতুন বাড়িতে একা থাকার ঘটনাটা ঘটেনি, তাই তো?
না, তখন আমি ওই রেন্টের ফ্ল্যাটেই। তো একদিন চিনি আমাকে একটা নতুন শেখা নাচের অংশ করে দেখাচ্ছিল, তো হঠাৎ ঘরের মেঝেতে দেখলাম চিনির দুটো ছায়া পড়েছে।
আচ্ছা,
হ্যাঁ, বিষয়টা দেখে কেমন একটু চোখে লাগলো, কেননা ঘরে আলোর সোর্স তখন একটাই। সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে দেখি ওরও ওই একটাই ছায়া। তবে আমি ইন্দ্রাণীকে কিছু বললাম না, যদি ভয় পেয়ে যায় বলিনি ওকে। আর ইন্দ্রাণী শুধু কথায় কথায় বলল এবার বাড়িতে ফিরে ওর কেমন যেন মনে হচ্ছে। ঠিক কি কি মনে হচ্ছে বোঝাতে পারলো না অবশ্য, কিন্তু একটা কিছুর জন্য ওর অস্বস্তি হচ্ছিল। এর কয়েকদিন পরেই মা ফিরে আসে মালদায়। তো তারপরে তো তারপরে পরেই নতুন বাড়িতে আমার সেই ওই অদ্ভুত ঘটনাটা ঘটে। আমিও চলে আসি বাড়ি, কিন্তু বাড়িতে ঢোকার সময় অদ্ভুত একটা ফিলিং, মানে আমার মনে হলো এই বাড়িটাকে কেমন যেন শূন্যতা গ্রাস করেছে। এমনিতেই বিশাল বাড়ির সাপেক্ষে মানুষ কম, বেশিরভাগ অংশই অব্যবহৃত, বিশেষ করে ওই দক্ষিণের দিকটা যেটাকে আমরা দক্ষিণ বাড়ি বলি, ওখানে আছে একটা পুরনো মন্দির, অব্যবহৃত হলেও পোড়ো বলা যায় না, এখনো পোড়ো হয়নি, নিয়মিত যত্নেই আছে সব।
সেই সব ঘটনা বা ঘটনাগুলো কি ছিল?
বুঝলাম, বাড়িতে পৌঁছানোর আগেই ঠাকুর বিষয়টা জেনে নিতে চাইছেন।
সন্ধ্যেবেলা সবাই বসে টিভি দেখছি, হঠাৎ হরিদাসী দিদি গজ গজ করতে করতে এসে বলে যে কে নাকি তাকে বড্ড জ্বালাচ্ছে, খালি কানের কাছে ফিসফিস করে কে যেন কি সব বলছে। আমরা তো প্রথমে কিছুই বুঝতে পারিনি। তার কয়েকদিন পর সন্ধ্যের দিকে খামারের পূব দিকের রাস্তা দিয়ে ঠিকে ঝি যখন বাড়ি ফিরছিল, তখন ওই ঝাঁকড়া ডুমুর গাছটায় নাকি কি বা কিছু দেখে সে মারাত্মক ভয় পায়। সেদিনের পর থেকে সে সন্ধ্যের পর আর বাড়িতে থাকতে চাইত না। তারপর থেকে
সমর থেমে গেল, কারণ গন্তব্য এসে গেছে। গাড়ির শব্দ শোনা মাত্রই বিশাল প্রেতের মতো সিংহ দরজাটা খুলে গেল। অনেকটা রাত হলেও দারোয়ান তৈরি ছিল। গাড়িটা একটা বিরাট উঠোনের মাঝে এসে দাঁড়াল। উঠোন না বলে এটাকে ছোট মাঠই বলা যায়। ডান পাশে সার দিয়ে ঘর, আর সামনে টানা বারান্দা, বাঁদিকে বেশ কিছুটা ফাঁকা। তারপর গাছগাছালি উঠোনটা টপকে বেশ কিছুটা এগিয়ে গেলে একটা বেশ উঁচু পাঁচিল, আর সেই পাঁচিলে আর একটা বেশ বড় দরজা। এই উঠোন বা মাঠটায় দু তিনটে উজ্জ্বল আলোর ব্যবস্থা রয়েছে, কিন্তু গাড়িটা গেট দিয়ে বাড়িতে ঢোকার সময় আমি ঠাকুরের মুখের এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। এখন আমি এ বিষয়ে বেশ পোক্ত। ঠাকুরের প্রতিটি অভিব্যক্তির আঁকিবুকি ঠিক বুঝে যাই। ঠাকুর এখন চিন্তিত, চমৎকৃত এবং কিছুটা দ্বন্দ্বে আছেন। সোজা ভাষায় কিছুটা কনফিউজড মনে হল। আমরা নিজেদের ব্যাকপ্যাকগুলো নিয়ে নামলাম গাড়ি থেকে। ঠাকুর দেখি নিজের মনেই অন্যদিকে হাঁটা দিয়েছেন।
আরে ঠাকুর, ওদিকে না, এদিকে।
দাঁড়া 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 সমর, ওয়েট, এখনো কিছু বলিস না, চিন্তা নেই।
মানে উনি এরকমই, মানে আমি বলতে চাইছি যে একটু অন্যরকম নাকি?
দেখ, উনি যে ঠিক কি করে কি বোঝেন তা তো আমিও জানি না। উনি হোমযজ্ঞ করেন না, তাবিজ কবচ নেন না, নিজেকে আবার মায়ের সাধক ইত্যাদিও বলেন না। জানিস, ওর মতে উনি সনাতন ধর্মের নির্যাসটা বুঝতে চান। ঈশ্বরের উপলব্ধি বা কৃপা প্রার্থনার জন্য বাহ্যিক আড়ম্বরের দরকার হয় না, এটাই ওর ধারণা। ভীষণ আটপৌরে একজন মানুষ জানিস, তবে বিগত অভিজ্ঞতা থেকে বলছি ভাই, ওর সত্যি কিছু অদ্ভুত ক্ষমতা আছে, আর তথাকথিত মহাত্মাদের থেকে খানিক বেশিই আছে। ওকে আমিও সম্পূর্ণ বুঝি না, তবে ভীষণ ভরসা করতে পারি। এই যে দেখ, উনি নিজের মতো ওদিকে চলে গেলেন, নিশ্চয়ই কিছু একটা সেন্স করেছেন।
ও মানে সাইকিক বলছিস?
না ঠিক তা নয়, মানে সাইকিক শব্দটা দিয়ে ঠাকুরকে পুরোপুরি বোঝানো অসম্ভব, তবে তুই না হয় আপাতত সেরকমটাই ধরে চল।
আচ্ছা ওই দিকটায় কি আছে? ওদিকটাকে দক্ষিণ বাড়ি বলি আমরা, অব্যবহৃত, আর এককালে এ বাড়ির মন্দিরটাও ছিল ওই দিকে।
ছিল মানে এখন নেই?
না না আছে আসলে। আচ্ছা দাঁড়ান, আমি সবটা গুছিয়ে না বললে আপনি ঠিক বুঝবেন না, ভেতরে চলুন আমি বলছি।
হ্যাঁ চলো।
সকালেই ডাকে পুরনো পুঁথিগুলো দাদার কাছে পাঠিয়ে দিয়েছিল সুলোচনা। তাকে জানতেই হবে ওই পুঁথিগুলোতে কি লেখা আছে। সে বুঝতে পারছিল কোনো বড় রহস্য জড়িয়ে আছে এই বাড়িটার সঙ্গে। একটু চুপচাপ হয়ে গিয়েছে সে কদিন। কালীমতিও ইদানিং সেই রাতের পরে আর দেখা করতে আসেনি। দুপুরে খাওয়ার পরে এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছিল সুলোচনা।
কি হলো? তোমরা এসে গেছিল? কান্নার আওয়াজ কেন? কি কাঁদছে?
ঘর থেকে বেরিয়ে দেখতে গেল সুলোচনা, কাজের একটি মেয়ে দৌড়চ্ছে। তাকে জিজ্ঞেস করতে সে বলল, কালীমতি দিদি পুকুরে ডুবে মরেছে।
কি কি বলছিস তুই? শোন দাঁড়া।
মেয়েটা ততক্ষণে দৌড়েছে পুকুরের দিকে, বজ্রাহতের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কথাটা আত্মস্থ করতে চেষ্টা করল সুলোচনা। নিচে গিয়ে দেখে কালীমতির ফ্যাকাশে সাদা শরীরটা তুলে এনে উঠোনে রাখা হয়েছে। সুলোচনার একটা বিষয় অদ্ভুত লাগে,
শরীরটা কি একটু বেশি সাদা, যেন রক্ত শূন্য। দুপুরেও কালীমতিকে খাবার খেতে দেখা গিয়েছিল বলছে, মাত্র কয়েক ঘন্টায় কি এত ফ্যাকাশে হতে পারে? আরে গলার কাছে কিসের যেন ক্ষত।
কালীমতির শাশুড়ি কাঁদতে কাঁদতে বলতে থাকে, খোকা না হওয়ার দুঃখে কালীমতি নিজের গলা বঁটি দিয়ে কেটে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে ওঠে সুলোচনা, কারণ ও জানে কথাটা কত বড় মিথ্যে। সুলোচনাকে কয়েকদিন আগেই কালীমতি নিজের মুখে সুখবরটা দিয়েছিল, বলেছিল এখনো সে কাউকে বলেনি, আরো মাসখানেক পরে সবাইকে জানাবে যে সে অন্তঃসত্ত্বা। আস্তে আস্তে জায়গাটা থেকে সরে গেল সুলোচনা।
কালীমতির মৃত্যু মোটেই আত্মহত্যা নয়, এটা যদি খুন হয় তবে কি খুন করলো, নাকি এত ফ্যাকাশেই বা কেন শরীর? কেউ কেউ রক্ত শুষে নিল।
এরপর থেকে লাইব্রেরিতে আরো বেশি সময় কাটাতে শুরু করল সুলোচনা, আর খোঁজ নিত কোনো চিঠি তার নামে এসেছে কিনা। এমনিতে এটা অস্বাভাবিক ছিল না, দাদা ও স্বামীর সঙ্গে চিঠি দেওয়া নেওয়া চলত প্রায়ই, তাই সুলোচনার অস্থির জিজ্ঞাসা কারোর চোখে সন্দেহ তৈরি করে। একদিন দুপুরে এসে পৌঁছল দাদার চিঠি, যার পরতে পরতে বিস্ময়।
বোন, আমি যা পড়লাম তা অবিশ্বাস্য। যে পুঁথি তুমি পাঠিয়েছ তা কোনো ধর্মগ্রন্থ বা সাহিত্য বিষয়ক নয়, বরং তা এক অদ্ভুত ইতিহাসের দলিল। বলা যায় কেউ একটা ডায়েরি লিখে গিয়েছিল তার উত্তর সুরীদের কিছু বিষয় জানানোর জন্য। তবে লেখায় বেশ কিছু অসঙ্গতি, সঠিক তারিখ ইত্যাদির উল্লেখ না থাকায় নির্দিষ্টভাবে বলতে পারছি না কোন সালে লেখা। এইটুকু বোঝা গেছে পাল যুগের শেষ অংশে রচিত। আমি নিজে সবটুকু পাঠোদ্ধার করে আমার সিনিয়র প্রফেসরকে দিয়ে সংশোধন করিয়েও নিয়েছি, তাই খানিক সময় বেশি লাগল। আসলে বিষয়বস্তু এতটাই অবিশ্বাস্য যে নিজের জ্ঞানের প্রতি সন্দিহান হয়ে পড়েছিলাম। জানি না অখিলেশ এসব জানে কিনা। এসব পড়ার পরে ঠিক করেছি আমি তোমাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসব। ওই বাড়ি না না, কোনোভাবেই বাসযোগ্য নয়।
কি মনে হতে সুলোচনা একটা চামড়া বাঁধানো ডায়েরিতে সারা সন্ধে রাত ধরে লিখে রাখল তার এযাবৎকালের সমস্ত অভিজ্ঞতা, তার সংশয়, তার অনুমান এবং তার শ্বশুরমশাইয়ের ওই বিভৎস পূজার নৈবেদ্য দান, এবং অবশ্যই তার দাদার পাঠোদ্ধার করা পুঁথির সারমর্ম। এ ডায়েরি সে লুকিয়ে রাখবে ঠিক করল, আশঙ্কা করল তাহলে কালীমতির দশা তারও হতে পারে। কিন্তু কাউকে তো বলে যেতে হবে কোথায় সেটা লুকোনো থাকবে। স্বামী অখিলেশকে চিঠিতে এসব বোঝানো সম্ভব নয়। ভাবতে ভাবতে সুলোচনার মনে পড়ে তার ছোট দেওরের কথা। এমনিতেই সে বৌদির কাছে অনেক সময়ই থাকে, কথা শোনে, সম্মান করে, একমাত্র তাকেই সে ভরসা করতে পারে। সুলোচনা ঠিক করল পরের দিন সকালেই সে বলবে,
নিখিলেশ শোনো, এসো বসো, এখানে বসো, শোনো না, আমি একটা ডায়েরি লিখছি, তাতে আছে এই বংশের ইতিহাস, সেই পাল রাজবংশের সময় থেকে এই বংশ কিভাবে আজও বেঁচে আছে এ তারই ইতিহাস। আমি যদি কখনো না থাকি, ধরো এই বাড়িতে নেই, তখন এই ডায়েরিটা শুধু তুমিই পাবে, আপাতত লুকিয়ে রাখছি।
ছোট্ট নিখিলেশ জানতে চায় কিন্তু পরে তার বৌদিদি কোথায় চলে যাবে, কেনই বা ডায়েরি লুকিয়ে রাখছে, যদি সে ডায়েরি পরে খুঁজে না পায়।
যদি তখন না থাকে তাই বললাম, খুঁজে পাবে, ঠিক পাবে। একটা ছড়া শিখিয়ে দিচ্ছি, সেটা মুখস্থ রাখবে, এবং সের অদ্ভুত ইতিহাস, আর চিরমুক্তির পথ আছে এই বইতে, এ তোমাকে বড় হয়ে জানতেই হবে। তুমি যখন স্কুল পাশ করে কলেজে যাবে তখন এই ডায়েরি পড়ো, মনে থাকবে, তার আগে না, এই ডায়েরির কথা শুধু তুমি আর আমি জানি, আর কেউ না, ঠিক আছে?
নিখিলেশকে ডায়েরির ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার পরেই দাদাকে চিঠি লিখে সুলোচনা।
দাদা ভাই, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এসে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে চাই না।
দিন কয়েক পরে দাদা আসে এবং সুলোচনাকে ওর শ্বশুরের আপত্তি থাকা সত্ত্বেও এক প্রকার জোর করে নিয়ে রওনা হয়। তারপরে আর কোনো দিন শ্বশুরের ভিটে তার পা পড়েনি। অখিলেশ ফিরে এসে জানতে পারে তার স্ত্রী কুলত্যাগী হয়েছে। কলকাতায় তার বন্ধু তথা শ্যালক সুবিমলেরও কোনো খবর সে পায় না। সুলোচনাদের পিতৃগৃহের দরজায় তালা রেখে ফিরে আসে। অখিলেশের মনে অবসাদ বাড়তে থাকে প্রতিটি ঋতুর সাথে। সুলোচনার বিরহে দিনে দিনে সমাজ সংসার থেকে নিজেকে গুটিয়ে নেয় অখিলেশ। জীবনের শেষ দিন পর্যন্ত সে সুলোচনার স্মৃতি আঁকড়ে তার অবাস্তব প্রত্যাবর্তনের প্রত্যাশায় কাটিয়ে দেয়। নিখিলেশ দাদাকে কিচ্ছুটি বলে না। তার বৌদিদির বারণ যে, বড় হওয়ার পরে নিখিলেশ কলকাতায় পড়তে চলে যায়। তারপরে সে একসময় ডায়েরির কথা ভুলেই যায়।
বাড়ির ভেতরে এসে এমন কিছু দেখব ভাবিনি। এখন প্রায় ভোর রাত, আমরা হাতে মুখে জল দিয়ে একটা বেশ বড় ঘরে বসলাম। সাথে সাথে গরম চা আর কিছু খাবার নিয়ে এলো পরিচারক। সমর একটু বাড়ির ভেতরে গেছে। রাস্তার এত ঘন্টার ধকল কাটানোর জন্য আমি আর ঠাকুর শুধু চায়ের পেয়ালা দুটো তুলে নিলাম। কিছু খাওয়ার মতো মানসিকতা আমাদের এখন নেই। তাছাড়া এ বাড়িতে ঠিক কি বিপর্যয় হয়েছে সেটা কিন্তু সমর সবটুকু বলেনি। ঠাকুরের চোখ বন্ধ, নিশ্চয়ই যা শুনেছেন সবটা গুছিয়ে নিচ্ছেন, কিন্তু আমার পক্ষে আর কৌতূহল চেপে রাখা সম্ভব হল না। ঠাকুর,
জটিল বুঝলে রুদ্র, বড্ড জটিল। এখানে যুদ্ধটা শুভ অশুভের মতো সহজ নয়। অন্ধকার খারাপ, আলো ভালো, কিন্তু মাত্রাতিরিক্ত আলো কি ভালো?
কথাগুলো আমার উদ্দেশ্যেই বলা, কিন্তু তার বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। শেষে করা প্রশ্নটা মনে হল স্বগতোক্তি, তবুও আমি একটা জবাব দিলাম।
মাত্রাতিরিক্ত আলো চোখ ধাঁধিয়ে দেয়, আবার অন্য দিক থেকে দেখলে গাঢ় আঁধারের মতো অতিরিক্ত আলো দৃষ্টিকে ব্যাহত করে, অন্ধ করে।
আমিও কথাটা বললাম কিছুটা স্বগতোক্তির মতোই। অবশ্য অন্য প্রান্ত থেকে কোনো উত্তর এলো না।
বাবু, ইন্দু,
কি হলো? এই কি হলো? দেখো দেখো!
হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা আতঙ্কিত মেয়েলি চিৎকার শুনে আমরা চমকে উঠি। সমর উৎকণ্ঠিত মুখে প্রায় দৌড়ে আসছে আমাদের দিকে। অজ্ঞাত আতঙ্কে মনটা কুঁকড়ে গেল। কি হলো আবার?
ঠাকুর, ঠাকুর কিছু করুন, ঠাকুর আমার চিনিকে বাঁচান।
একজন বাবা ঠিক কতটা অসহায় হলে এভাবে ভেঙে পড়ে বুঝতে বাকি রইল না। সত্যি সমরকে দেখে মনে হচ্ছিল সে বিপন্ন, বিধ্বস্ত।
চলো চলো, চিনির কাছে আমাকে নিয়ে চলো।
আমরা বেশ লম্বা দুটি দালান পেরিয়ে কয়েকবার ডান দিকে বাঁ দিকে মোড় নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজায় অল্প ফাঁক। দরজার বাইরে ইন্দ্রাণী আরেকজন মহিলা, হয়তো কাজের বউ, দাঁড়িয়ে আক্ষরিক অর্থেই ঠক ঠক করে কাঁপছে। ঠাকুর যেন এখানে এসে একটি অদৃশ্য দেয়ালে ধাক্কা খেলেন। ওর মুখের রেখায় বিস্ময়। মনে হল যা তিনি অনুধাবন করছেন তা কখনোই আশা করেননি।
ভেতরে কি চিনি একা নাকি আর কেউ আছে?
মা আছেন, উনি ভয় পেয়ে চেয়েছিলেন। আমরা এখানে এসে দেখি দরজা এটুকুই খোলা, আর খোলা যাচ্ছে না। ওই তো দেখুন, মা অজ্ঞান হয়ে নেতিয়ে পড়েছেন বিছানার উপর।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমি যা বলবো তোমরা তার বেশি কিচ্ছু করবে না। সমর, এখানে আরো অন্য ফাঁকা ঘর আছে তো?
হ্যাঁ হ্যাঁ, এই তো উল্টো দিকের ঘরটা আছে, এমনিতে গোছানোই আছে, কেউ থাকে না ওই ঘরে।
বেশ বেশ, এবার শোনো, ঘরে আমি একা ঢুকবো এবং চিনিকে সঙ্গে নিয়ে বেরিয়ে ঠিক উল্টো দিকের ঘরটায় ঢুকবো। দরজা খুলে রাখবে, আমরা যখন এখান দিয়ে যাব কেউ কোনো শব্দ করবে না, একটাও কথা বলবে না। আমরা ঢুকে গেলে ঘরের দরজাটা আস্তে করে টেনে ভেজিয়ে দেবে, আমি না বেরিয়ে আসা পর্যন্ত চুপচাপ অপেক্ষা করবে। ভয় নেই ভয় নেই, চিনির কিচ্ছু হবে না।
সমর ওর কথা মতো উল্টো দিকের ঘরের দরজাটা খুলে দিল। ঠাকুর ওর সর্বক্ষণের সঙ্গী, ওর ঝোলা থেকে কি একটা বের করে হাতের মুঠিতে শক্ত করে ধরে সেই হাতটি যে ঘরে চিনি আছে সেই ঘরের দরজার পাল্লার উপর রাখলেন। দরজাটা তখনই ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতরে একটা হালকা কম পাওয়ারের আলো জ্বলছে, বাইরে তখনও ভোরের আলো ফোটেনি, জানলাগুলো বন্ধ। সমরের মা বিছানায় লুটিয়ে আছেন, চেতনা নেই, আর চিনিকে কোথাও দেখা গেল না। ঠাকুর খুব চাপা স্বরে কোনো একটা মন্ত্র পড়ে চলেছেন, ওর চোখ বন্ধ। উনি ওই চোখ বোঝা অবস্থায় অনায়াসে কোনো আসবাবে কোনো রকম ধাক্কা না খেয়ে খাটের পিছনের দিকে এগিয়ে যান। আর ঠিক তখনই একটা উন্মত্ত বন্য পশুর মতো চিনির ছোট্ট শরীরটা ঠাকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠাকুর যেন প্রস্তুতি ছিলেন, এক লহমায় তিনি কায়দা করে ওকে জড়িয়ে নিজের বুকের কাছে ধরে ফেলেন এবং এমন ভাবে চিনির মাথাটা দুহাতে জড়িয়ে ধরেন যাতে চিনির কান ও চোখ দুটি চাপা পড়ে। এই অবস্থায় ওকে কোলে করেই ঠাকুর বলতে থাকেন,
আধ্যাত্মিক আধিদৈবিক ও আদি ভৌতিক শক্তি বিনাশায় চ শত্রুমত বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি মই সন্তু তে মই সন্তু। ওম শান্তি শান্তি শান্তি।
মন্ত্রটি ওর কানের কাছে পাঠ করতে করতে ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেন ঠাকুর। প্রথমে চিনি মারাত্মক ছটফট করলেও মন্ত্র পাঠের পর ধীরে ধীরে সে ছিনিয়ে পড়ে। ঠাকুরের নির্দেশ মতো দরজার পাল্লা ভিজিয়ে দেয় সমর। দরজা বন্ধের আগে দেখলাম ঠাকুর ওই মন্ত্রটি পড়েই চলেছেন উচ্চস্বরে এবং শেষে উনি চিনির জুবায়ের পাতায় মাথা ঠেকিয়ে প্রণাম করেন। চিনি এখন শান্ত সমাহিত। আমরা উৎকণ্ঠিত ভাবে দরজার বাইরে অপেক্ষা করতে থাকি। ঠাকুর মিনিট পাঁচেক পর বেরিয়ে এসে বলেন,
চলো সমর, এবার সবটা গুছিয়ে বলবে। চিনি দিদি ভাই এখন খানিকক্ষণ ঘুমোবে। বৌমা, ঘুম ভাঙলে ওকে একটু গরম দুধ খাইয়ে দিও। হ্যাঁ, আর হ্যাঁ, একজন ডাক্তার বাবুকে খবর দিয়ে রাখো। ওকে এখানে আগামী কিছু ঘন্টা থাকতে হতে পারে, সুতরাং বিশ্বস্ত ও পরিচিত হলে ভালো হয়।
আমার এক সম্পর্কে দাদা আছেন, তিনি বরাবর চিনিকে দেখেন। এখনই ফোন করে দিচ্ছি।
ইতিমধ্যে দেখলাম কাকিমার মানে সমরের মার জ্ঞান ফিরেছে। ওকে বিশ্রাম নিতে বলা সত্ত্বেও উনি আমাদের সাথে এসে বসলেন সেই বিরাট বসার ঘরে। বললেন, একমাত্র নাতনির এই বিপদে ঘুম ওরও আসবে না।
হ্যাঁ, এবার আপনারা বলুন, গড়িয়ার নতুন বাড়ি সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু এই বাড়িটা নিয়ে আরো কিছু যদি।
হ্যাঁ বলছি, আমরা গড়িয়ার বাড়ির গৃহপ্রবেশের পরে এই বাড়িতে ফিরে আসি। মা ছিলেন না, তবে ঠাকুর চাকর হরিদাসী দিদি আর একজন ড্রাইভার ছিল। সমর দিন দুই পর কলকাতা চলে যায়, সে পর্যন্ত সব ঠিক ছিল। তবে বাবা গত হয়েছেন বছর খানেকের একটু বেশি। তারপর থেকে কিছু বিষয় ঘটেছিল, আমি অবশ্য এগুলো মানি না, আমি কিছু প্রত্যক্ষ করিনি। তবে বাড়ির কাজের লোকেরা সন্ধ্যের পর ভয় পাচ্ছিল, বিশেষ করে বাড়ির পিছন দিকে খিড়কি খামারের দিকটায়, ওদিকটাই যাতায়াতের জন্য বেশি ব্যবহার হয়। হরিদাসী দিদি কানে কম শোনেন, কিন্তু এ যাবৎ উনি খালি বলছিলেন কে যেন মাঝে মাঝে তাকে কানের কাছে কিসব বলে বিরক্ত করছে।
হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছিলাম বটে। আর একজন নাকি বলেছে সন্ধ্যের পরে আসবে না বাড়িতে।
হ্যাঁ, কিছু তো একটা হচ্ছে, কিন্তু কি যে। ও হ্যাঁ, আরেকটা ইনসিডেন্ট। একদিন চিনি পাশের মাঠে খেলতে গিয়েছিল, সাথে একটা কাজের মেয়ে যায়। তো খেলার সময় বাচ্চাদের মধ্যে কিছু ঝামেলা হয়, তো একটি ছেলে যে কিনা চিনির থেকে বেশ কিছুটা বয়সে বড়, ওকে মারার জন্য হাত তোলে। আমাদের কাজের মেয়েটি মারামারি থামানোর জন্য এগোচ্ছিল সেদিকেই, হঠাৎ দেখে চিনির এক ধাক্কায় সেই বছর দশেকের বাচ্চাটি ছিটকে দূরে গিয়ে পড়েছে। তারপর দিন দুই ওকে মাঠে পাঠায়নি, বাড়িতেই খেলছিল, বাড়ির চত্বরটা।
কথাগুলো শুনতে শুনতে হঠাৎ চোখ বন্ধ করে ঠাকুর কিছু শোনার চেষ্টা করলেন। আমরা সবাই চুপ। কয়েক সেকেন্ড পর চোখ খুললেন ঠাকুর। তার কপালে চিন্তার ভাঁজ আরো প্রকট। আমরা মুখ চাওয়াচাড়ি করছিলাম।
না না না, তুমি তুমি বলো ইন্দ্রাণী।
হ্যাঁ, ওই ঘটনার পর থেকে বাড়িতেই খেলতো। আমাদের বাড়ির চত্বরটাও তো অনেক বড়, আমি বিকেলের দিকে লোকাল স্টুডেন্টদের গানের ক্লাস করাই। প্রায় সন্ধে নাগাদ ক্লাস শেষ হল। তারপরে চিনিকে সামনের মাঠ থেকে ডাকতে গিয়ে কোথাও দেখতে পেলাম না। প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পরে মন্দিরের পিছনে ওকে পাওয়া যায়।
মন্দির তো পিছনে?
হ্যাঁ, ওই দিকটায়।
ওর মধ্যে আর কোনো পরিবর্তন?
মন্দিরের পিছন দিকে যেদিন পাওয়া গেল ওকে, সেদিনের পর থেকে ওর আচরণ কিরকম বদলে যায়। একটা 4 বছরের বাচ্চা ব্যবহার করতে শুরু করে বড়দের মতো। আমি তো মা, আমার খুব অচেনা লাগতো, ঠিক বোঝাতে পারবো না, কিন্তু কিন্তু যখন ও এরকম করে তখন মনে হয় ও আমার মেয়ে নয়। চোখের ভিতরে তাকালে শূন্য লাগে, মনে হতো জীবনের কোনো টান, সম্পর্ক, মোহ কোথাও কিচ্ছু নেই, শুধুই মহাশূন্য।
ইন্দ্রাণীর চাপা কান্নার মধ্যে দেখলাম কাকিমাও মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে উঠলেন, বলে উঠলেন,
এ পর্যন্ত তবু একরকম, 2 দিন আগে যা হয়েছে
আমাদের রান্নার ঠাকুর রান্নাঘরে বাজার বের করে রেখে আমার কাছে জানতে এসেছিল কি রান্না হবে। ফিরে গিয়ে দেখে উবু হয়ে চিনি কি করছে, সে রান্নাঘরে ঢুকেই চেঁচিয়ে ওঠে। আমরা দৌড়ে যাই, দেখি দেখি চিনির কানে কিছু ঢুকছে না, উবু হয়ে বসে মন দিয়ে কাঁচা মাংস চিবোচ্ছে। মুখটা আমার দিকে একবার ঘোরালো, দেখলাম গোটা মুখে রক্ত মাখা।
ততক্ষণে কলকাতার বাড়ির ঘটনাগুলো ঘটে গেছে, তাই এই ঘটনাটা আবার ইন্দ্রাণী তখন আমাকে কিছু বলেনি। আসলে আমি ওই ঘটনায় এতটাই মানসিকভাবে চাপে ছিলাম, আমাকে বাড়তি টেনশনে ফেলতে চাইনি ও।
আমরা এখানেই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই। ওর মতে এটা এক ধরনের লাইকানথ্রোপি, একটা মেডিকেল কন্ডিশন যেখানে পেশেন্ট নিজেকে কোনো পশু ভাবে আর সেভাবেই আচরণ করে। মেডিকেশন চললো কিন্তু দিন দিন আরো ডিটোরিয়েট করতে থাকে, ওষুধের ডোজ বাড়ে, ওষুধের প্রভাবে সারাক্ষণ ঝিমিয়ে থাকে, চোখ মুখ বসে গেছে, কথা বলে না, খেলে না, এমনকি খায়ও না। তবে ঘুমের ঘরে মাঝে মাঝেই বলে ওঠে, আমাকে খেতে দে, খিদে বড্ড খিদে। কিন্তু
জানেন ঠাকুর, আরেকটা অদ্ভুত বিষয় খেয়াল করেছি, ও না মানে কারোর স্পর্শ পছন্দ করছে না, মানে ওর মা ঠাকুমা বা অন্য কোনো মানুষের স্পর্শ একদম পছন্দ করছে না। আমার মেয়েটাকে বাঁচান ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচান ঠাকুর।
ঠাকুর সমরের কাঁধে ভরসার হাত রাখেন। আচ্ছা, ওর স্কুলে কোনো ঘটনা বা ট্রমা কিছু?
আমরা ওকে নিজেরাই পড়াই রুদ্রদা, ওই হোম স্কুলিং বলতে পারো। কলকাতায় গিয়ে একেবারে 5 বছর স্কুলে ভর্তি করব।
আচ্ছা ঠাকুর, কোনো হাওয়া বাতাস লেগেছে কিনা, মানে ভূত প্রেত?
না মা, বরং উল্টো, পরিষ্কার নয়। আরো কিছু জানার আছে, তার আগে আমাকে আপনাদের ওই মন্দিরের ওখানে নিয়ে যাবেন যেখানে চিনিকে আপনারা খুঁজে পেয়েছিলেন?
মন্দিরটা বাড়ির চত্বরের মধ্যেই, তবে বেশ কিছুটা দূরে। যেন বাড়ির ছোঁয়াচ বাঁচিয়ে বানানো। বাড়িটি পুরনো, কিন্তু মন্দিরটি যেন আরো অনেক বেশি পুরনো, আর স্থাপত্য রীতিও অন্যরকম।
চতুষ্কোণ ভিত, ধাপে ধাপে তৈরি বেদি, পদ্মাকৃতি, ক্রমহর্ষায়মান দণ্ড, অর্থাৎ পাল যুগের বৌদ্ধ স্তূপগুলির স্থাপত্য বৈশিষ্ট্য।
দেখলাম ঠাকুরের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠছে, ঠোঁট দুটো ঈষৎ নড়ছে। শুনলাম খুব চাপা কণ্ঠে নিজের মনেই ছাড়া ছাড়া ভাবে কিছু বলছেন।
সঞ্জীবন্ত বন্দি এও কি হতে পারে? আচ্ছা মা, মন্দিরটি কি ভেতর থেকে দেখা যায়? মানে এখন এই মন্দিরটি কি পরিত্যক্ত?
পোড়া মাটির ইঁটের তৈরি মন্দির, একটি পাথরের লাস্যময়ী প্রায় ভঙ্গুর নারী মূর্তি আছে। যেটুকু বুঝলাম, একটি পুরুষের শবের উপর দাঁড়ানো নারীটি, তার সর্বাঙ্গে সাপের অলঙ্কার, কাঁধের উপর থেকে আড়াআড়িভাবে উপবীতের মতো করটির মালা, পায়ে মোটা মল বা নূপুর, কোমরবন্ধের সাথে ঝুলছে একটা দা জাতীয় অস্ত্র, আর মূর্তির পায়ের কাছে বসে আছে একটি শিয়াল জাতীয় প্রাণী। পূজো নিয়মিত হয় না, পায়ের সামনে কিছু শুকনো পাতা, পূজোর উপকরণ নৈবেদ্য ইত্যাদি কিছুই নেই। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, মন্দিরটি পরিত্যক্ত বটে, কিন্তু অগরু, চন্দন আর চাঁপা ফুলের মিশ্র একটা গন্ধে বাতাস ভারী হয়ে আছে।
বাবার মৃত্যুর পর থেকে আর পুজো হয়নি এখানে। আসলে মানে জানি না আপনারা কিভাবে বিষয়টা নেবেন, তবে আমাদের বাড়িতে একটা অদ্ভুত নিয়ম আছে। মানে আমাদের বাড়ির কেউ বহু যুগ আগে আমাদের এই কুলদেবীকে পেয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন। এই দেবীর পুজো বাড়ির কোনো মেয়ে করতে পারে না, এমনকি এ বাড়িতে অন্য কোনো ঠাকুরের পুজোও হতো না। বাবাকেও দেখেছি মাসে একটা নির্দিষ্ট দিনে সারা রাত জেগে দেবীর পুজো করতে। সে সময় আমাদের এখানে আসা বারণ থাকত, বাবার নিয়ম এটাই জেনে এসেছি, কিন্তু কখনো কোনো প্রশ্ন করিনি। তবে মৃত্যুর আগে বাবা একবার আমাকে কিছু বলবেন বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে সুযোগ হয়নি। বাবার শেষ সময় আমি কাজের সূত্রে বাইরে ছিলাম, তাই।
এটা কোন দেবীর মূর্তি রে? সমর কাকিমা ইন্দ্রাণী মুখ চাওয়াচাবি করল। অবাক হলাম কাকিমাও নাম জানেন না। বললেন বরাবর কুলদেবী হিসেবেই জেনে এসেছেন, কোন দেবী তা নাকি তার শ্বশুর শাশুড়িও জানতেন না। পুজো হয় অথচ কোন দেবী তা কেউ জানতেন না, স্ট্রেঞ্জ।
আমারও এটাই মনে হতো রুদ্রদা, কিন্তু পরে ভেবেছিলাম হয়তো কোনো লোকায়ত বা লৌকিক দেবী যিনি সে সময় খুব প্রচলিত ছিলেন, এখন তেমনটা আর নেই, তাই হয়তো সবাই নামটা জানেন না। তবে সত্যিটা ঠিক বলতে পারব না।
ঠাকুরের ভিতর একটা চাঞ্চল্য খেয়াল করছি। পকেট থেকে কিছু একটা বের করে দুহাতের তালুর মধ্যে নিয়ে ঘষতে ঘষতে বিড়বিড় করতে থাকেন। তারপর হঠাৎ সমর কাকিমা ও ইন্দ্রাণীর মাথায় হাত দিয়ে বলে ওঠেন,
এদিকে এসো সবাই, মন্ত্র আপরব্রহ্ম পরমাত্মন নমঃ মম শরীর পাহি পাহি কুরু কুরু স্বাহা স্বাহা স্বাহা। আমি আপনাদের দেহ বন্ধন করে দিলাম, আর এরপর থেকে যাই হোক না কেন বিচলিত হবেন না। চিনি দিদি ভাই যাই বলুক যাই করুক বিশ্বাস করবেন না, জানবেন এখনো আপনাদের ঘরের মেয়ে নয়।
হ্যাঁ,
মানে?
আমি দিদিভাইকে শান্ত করে ঘরে শুইয়ে দিতে গিয়ে অনুভব করেছি ওর শরীরে যে আছে সে মহাশক্তিশালী। সে কিন্তু তোমাদের ক্ষতি সাধন করতে চায় না, কিন্তু কিন্তু সে রুষ্ট। চুক্তি ভঙ্গ হয়েছে, সে ক্ষুধার্ত, বহুকালের খিদে তার। কপাল দোষে এসবের মধ্যে চিনি দিদিভাই পড়ে গেছে, কিন্তু কিন্তু কি সেই চুক্তি? কেন ত্রাতা আজ হন্তায় রূপান্তরিত? জানতে হবে, জানতে হবে এর আদি কথা, না হলে চিনি দিদিভাইকে বের করে আনা অসম্ভব। আমাকে
হঠাৎ একটা চিৎকার শুনে আমরা পিছন ফিরে তাকিয়ে দেখি দোতলার বারান্দা থেকে একটি কাজের মেয়ে ডাকছে। তার চোখে মুখে রীতিমতো আতঙ্ক। সে জানালো চিনিকে ঘরে দেখতে পাচ্ছে না।
মানে তোমার তো ওর ঘরেই থাকার কথা ছিল।
তাড়াতাড়ি চলো।
আমরা সবাই দৌড়লাম উপরে। মেয়েটি বলল চিনি হঠাৎ ঘুম থেকে উঠে বলেছিল খুব খিদে পেয়েছে। তার কথায় নাকি তখন প্রচন্ড তেজ। মেয়েটি ভয় পেয়ে দুধ আনতে গিয়েছিল রান্নাঘরে। যাওয়ার আগে বাইরে থেকে দরজায় আগুল দিয়ে গেছিল, কিন্তু তারপরেও ঘরে ঢুকে চিনিকে আর দেখতে পায়নি।
ইন্দ্রাণী, ইন্দ্রাণী, কিচ্ছু হবে না, আমাকে একটা একটা বিষয় বুঝে নিতে দাও। গল্পের অনেকগুলো পরিচ্ছদ মাঝখান থেকে উধাও, তবে ঠিকঠাক সমাপ্তির জন্য সবটুকু জানা দরকার। সমর, তুমি যাও, চিনিকে খুঁজে দেখো। ইন্দ্রাণী আর মা এখানে থাক, আমার আমার কিছু বিষয় খোঁজ নেওয়া দরকার।
কিন্তু আমি আমি চিনিকে কোথায় খুঁজবো ঠাকুর?
ঠাকুর এবার তার ঝুলি থেকে একটা কাঠের গুলির মতো কিছু বের করে সমরের হাতে দিলেন।
এটা কি ঠাকুর?
নাও, এটা নাও সমর, শান্ত করো নিজের মনকে। শান্ত না হলে মন শক্ত হবে না। এটা হাতের মুঠোয় রেখে ইষ্ট নাম স্মরণ করতে করতে যাবে। যখন দেখবে জিনিসটা প্রচন্ড গরম হয়ে উঠেছে, তুমি আর হাতে ধরে রাখতে পারছো না, বুঝবে গন্তব্যে পৌঁছে গেছো। আর এটা সম্পর্কে কাউকে কিচ্ছু বলবে না।
সমর একজন চাকরকে নিয়ে বেরিয়ে গেল চিনিকে খুঁজতে। বাড়ির লোকদের অবস্থা এখন কিংকর্তব্য বিমূঢ়। কেউ জানে না পরের মুহূর্তে কি ঘটবে। তবে মনে হল সনৎ ঠাকুর থাকায় এবাড়ির লোকগুলো একটু ভরসা পাচ্ছে, যদিও মাঝে মাঝেই কেঁদে ফেলছেন কাকিমা বা ইন্দ্রাণী। খুব স্বাভাবিক, করেই বা নিজেদের মনকে।
মা, ভয় পাবেন না, বিচলিত হবেন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার স্বামী মৃত্যুর আগে কিছু কি বলেছিলেন, বা ওর মৃত্যুর পরে ঠিক কি কি পরিবর্তন এ বাড়িতে হয়েছে, বা এমন কিছু কি হয়েছে যা জীবনে এ বাড়িতে ঘটেনি আগে?
কাকিমা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন,
আমাদের আমাদের বাড়িতে অন্য কোনো দেবতার পূজোর রেওয়াজ ছিল না, এমনকি কোনো ঠাকুরের ছবিও নেই, শুধু ওই কুলদেবীর মন্দির, ব্যাস। আর পূজো মাসে একবার সারা রাত জেগে সমরের বাবাই করতেন। শেষের হার্ট অ্যাটাকের পর ডাক্তার উপর নিচ করতে বারণ করেছিলেন। হাঁটা চলা খুব একটা পারতেন না, কিন্তু কেমন যেন ছটফট করতেন। বলতেন পূজো না হলে বড় বিপদ হতে পারে, ভোগ না দিলে বড় সর্বনাশ হবে। শেষের দিকে একদিন বলেছিলেন সমরকে ডাকতে, ওর নাকি কিছু বলার আছে। কিন্তু সমর তখন কলকাতায়, ফোন করা মাত্র সমর রওনা হয়। কিন্তু আসার আগেই সব শেষ।
বাবার মৃত্যুর পরে সমর যখন এখানে থাকত, ওই দেবীর মন্দিরে মিষ্টি বাতাসা বা ধূপ প্রদীপ দিয়েছে কয়েকবার, কিন্তু সেও এক অদ্ভুত ঘটনা। পুজো দেওয়ার খানিকক্ষণ পরই গিয়ে দেখেছে সেই প্রসাদ যেন পচে গিয়েছে বা পোকায় খাচ্ছে। ফুলগুলো কয়েক ঘন্টায় এমন শুকিয়ে যেত যেন কতদিনের পুরনো। মা তখন বারণ করলেন, বললেন, বলা যায় না, দেবী হয়তো পুজো নিতে চাইছেন না। এরপরে বাড়ির সার্বিক মঙ্গল কামনার জন্য একদিন সত্যনারায়ণ পুজো হয়, সেটাই এই বাড়িতে প্রথম অন্য কোন দেবতার পুজো।
আচ্ছা আচ্ছা, এই যে বাড়ির মেয়েরা পুজো করতে পারবে না বা অন্য দেবতার পুজো হবে না, এগুলো নিয়ে আপনারা কিছু জানতে চাননি বড়দের কাছে?
আমি যখন বিয়ের পরে এ বাড়িতে আসি তখন গুরুজনদের এত প্রশ্ন করিনি, যা বলা হতো সেই নিয়ম মেনে চলতাম।
ঠাকুর, আমি আমি কিছু বলতে চাই।
হ্যাঁ বলো না।
আসলে আমারও অদ্ভুত লাগতো বিষয়টা, এমন তো আগে কখনো শুনিনি। আমার যখন বিয়ে হয় সমরের ঠাকুরদাদা তখনও বেঁচে ছিলেন আরো কয়েকটা মাস, অনেক বৃদ্ধ তখন, কিন্তু কথা বলতে পারতেন, খুব আস্তে হলেও বলতে পারতেন। ঠাকুরদাদাকে একদিন জিজ্ঞেস করেছিলাম এ ব্যাপারে, উনি পরিষ্কার বলে দেন বাড়ির নিয়ম কখনো ভাঙার সাহস হয়নি তাঁর, তাতে নাকি আমাদেরই ক্ষতি। এ পরিবারের অস্তিত্ব রক্ষার জন্য এ বাড়ির পুরুষদেরই দায় নিতে হবে। কথাগুলো ভীষণ অদ্ভুত লাগতো আমার। আরো একটু জেদাজেদি করতে বলেন, ওর বড় বৌদি নাকি এমন ভুলটাই করেছিলেন, উনি সবটা জেনে ফেলেছিলেন আর তার ফল ভালো হয়নি। সেই বড় ঠাকুরমার লেখা ডায়েরি উনি এ বাড়িতে কোথাও একটা লুকিয়ে রেখেছিলেন এবং আমাদের ঠাকুরদাদাকে একটা ছড়ার ধাঁধা শিখিয়ে গিয়েছিলেন। বলেছিলেন বড় হয়ে তিনি নাকি এই ধাঁধার সাহায্যে ওই ডায়েরি খুঁজে পাবেন আর জানতে পারবেন অনেক অজানা ইতিহাস।
তারপর সেই ডায়েরি খুঁজে পাওয়া গিয়েছিল?
না, দাদু তখন অনেক ছোট ছিলেন আর ওই ধাঁধার ছড়া তার বড় হয়ে মনেও ছিল না, তাই সে ডায়েরি খুঁজে পাওয়া যায়নি। তবে তবে সেটা এই বাড়িতেই কোথাও একটা আছে।
আচ্ছা রুদ্রবাবু, কোনো কিছু লুকোতে হলে কোথায় লুকোনো বুদ্ধিমানের কাজ?
কোথায় লুকোবেন? চোখের সামনে থাকবে অথচ কেউ বুঝবে না, যেমন নিজের ঘর,
অথবা একদম চোখের সামনে যেখানে অমন জিনিস বহু আছে যাতে কারো মনে সন্দেহই না হয়।
হ্যাঁ ঠিক বলেছ, ওই ডায়েরিটা পেলেই ভীষণ দরকার, ভীষণ দরকার। আচ্ছা, এ বাড়িতে কোনো বইয়ের আলমারি বা পুরনো বইয়ের বক্স এসব জাতীয় কিছু আছে?
বাক্স কি বলছেন, একটা আস্ত লাইব্রেরি আছে দোতলায়।
হ্যাঁ তাই?
সবাই আমরা তাকালাম সমরের গলার আওয়াজ শুনে। চিনি সমরের কোলে ঘুমোচ্ছে, বাড়ির চত্বরের মধ্যেই পাওয়া গিয়েছে তাকে। খিড়কি দরজার দিকে যেখানে জাম গাছ আছে তার কাছাকাছি মাটিতে শুয়ে ঘুমোচ্ছিল। বাচ্চাটার মুখ দেখেই মনটা খারাপ হয়ে গেল, ছোট্ট মানুষ কিন্তু মুখে বয়সের কালিমা, রোগা হয়ে গেছে, হাত পাগুলো শীর্ণ, কে বলবে? মাসখানেক আগেই ফুটফুটে পুতুলের মতো দেখেছিলাম ওকে গড়িয়ার বাড়িতে। সমর আর ইন্দ্রাণীর ওপর দিয়ে যে কি যাচ্ছে তা ভালোই অনুভব করতে পারছি। মনে মনে ঈশ্বরকে বললাম, বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক করে দাও মা। ওকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানো হল। ডক্টর বিকাশ দেবও আছেন, প্রাথমিক পরীক্ষার পরে একটা ইঞ্জেকশন দিলেন তিনি, তার এক সহকারী স্যালাইনের ব্যবস্থা করল। ডাক্তার বললেন চিনিকে অ্যানিমিক মনে হচ্ছে, ওর শরীরে যেন রক্ত নেই। উনি বসে থাকলেন খাটের পাশে, ঠাকুর দেখলাম এক দৃষ্টিতে চিনির মুখের দিকে তাকিয়ে, তারপর ওর ছোট্ট হাতের তালু আর কপালটা ভালো করে দেখলেন কিছুক্ষণ। ভ্রুর সরল রেখা ক্রমশ কুঞ্চিত হচ্ছে। আমি এর আগে কোনোদিন ঠাকুরকে এতটা বিচলিত বা চিন্তিত দেখিনি। হঠাৎই সমরের মুখের খুব কাছে গিয়ে মন দিয়ে ওরও কপালটা দেখলেন।
দেখি সমর।
তারপর খানিক নিজের মনে কি ভেবে নিয়েই একটু উত্তেজিত ভাবে সমর আর ইন্দ্রাণীকে বললেন,
ওই লাইব্রেরির ব্যাপারটা কি বলছিলে, মানে কোথায় আছে সেটা? আমাদের হাতে কিন্তু সময় কম।
হ্যাঁ হ্যাঁ, এই তো আসুন দোতলায়, তবে ওই দিকে বেরিয়ে বাইরে রক দিয়ে গেলে এদিকে সিঁড়িটা তাড়াতাড়ি পাব।
বাইরের রকে বেরোতেই মনে হল সকালটা কেমন মন মরা। ঠাকুর বলেছিলেন বটে আজ সূর্যগ্রহণ, তার সঙ্গে যোগ হয়েছে বাড়ির সকলের টেনশন আর দুশ্চিন্তা। হাঁটতে হাঁটতে কিছু একটা বিড়বিড় করছিলেন ঠাকুর। হঠাৎ একটু জোরেই বললেন,
ভৈরব ভৈরব বড় কড়া পরীক্ষা নিচ্ছেন, আজ সূর্যগ্রহণ, তার উপর তোমার মেয়ের জন্ম নক্ষত্র গণ্ডান্ত যোগে। আমি সারাক্ষণ চিনি দিদি ভাইকে নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু কিন্তু বিপদ তোমাদের ওপরও কিছু কম নয়।
বিন্দু বিসর্গ কিছু না বুঝলেও ঠিকই ভয় পেল সমর আর ইন্দ্রাণী। আমি শুধু বুঝলাম ঠাকুরেরও যেন চিন্তা বাড়ছে।
সেটা কি ঠাকুর?
চিনির হাতে যে তিনটি যোগ আছে, এই যোগ যুক্ত জাতক জাতিকার বাবা ও মায়ের জীবন বেশ কঠিন হয়, তার উপর আজ সূর্যগ্রহণ।
সব শুনে মনে হল আরো যেন জটিল হয়ে গেল বিষয়টা।
কিন্তু এসব আমাদের কেন?
পূর্বপুরুষের পুণ্য ফল যেমন আমরা ভোগ করি, তেমনি তাদের পাপ লিপসার দায় ভারও অনেক সময় বহন করতে হয়।
পূর্বপুরুষের পাপ লিপসা? কিন্তু ঠাকুর,
এখন যে করেই হোক তোমাদের বংশের ইতিহাসটা জানতে হবে, ওই ডায়েরি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট।
এইখানে দেখি।
একটা পুরনো বড় কাঠের দরজার সামনে দাঁড়ালো ইন্দ্রাণী, আমরাও দাঁড়িয়ে গেলাম। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে নাকে একটা ঝাঁঝালো গন্ধ ধাক্কা দিল। লাইব্রেরিটা নিয়মিত ব্যবহার হয় না দেখেই বোঝা যায়, তবে অবহেলিত নয় সেটাও বেশ বোঝা যায়।
দাঁড়ান, আমি জানলা দুটো খুলে দিচ্ছি। আসলে নিয়মিত ব্যবহার হয় না তো, বছরে দুবার লোক দিয়ে ঝাড়পোঁছ করিয়ে ওই কীটনাশক ইত্যাদি দিয়ে রাখি, গন্ধটা তারই।
তখনও আমরা দরজার বাইরে দাঁড়িয়ে, ঠাকুরের মুখ চিন্তামগ্ন। হঠাৎ একটা কিসের ঝলক খেলে গেল মুখে, বললেন,
বুঝলে রুদ্র, আমরা খামোখাই চিন্তা করি, কার্যকারণ খুঁজতে চেষ্টা করি, ভুলে যাই ভৈরব সব আগে থেকেই ছকে রেখেছেন, যিনি আছেন তিনি তার মুক্তির ব্যবস্থা করবেন বলেই কবে থেকে মঞ্চ বেঁধেছেন, এগুলো তো হওয়ারই ছিল। এখন আমাদের শুধু খণ্ডগুলো জোগাড় করে পরপর সাজিয়ে গোটা ছবিটা বানাতে হবে। এবারের অভিজ্ঞতাটা একেবারে আলাদা, বুঝলে?
কিরকম?
একই সাথে দৈব আর দৈত্য দুয়েরই প্রভাব এ বাড়িতে, আবার দুজনেই তথাকথিত অশুভ নয়, শুভ তবে উগ্র। তোমায় বলেছিলাম না, আধার আমাদের দৃষ্টি ঢাকে, তেমন মাত্রাতিরিক্ত আলো আমাদের চোখ ঝলসে দেয়।
কিছুই বুঝতে পারলাম না, চুপ করে থাকাই শ্রেয় মনে করলাম। ততক্ষণে সমর ইন্দ্রাণী বইয়ের আলমারি থেকে বই বের করছে, আমিও হাত লাগালাম। বইগুলো যত্নে আছে তবে আদরে নেই, মানে বইগুলো থাকে থাকে সাজানো আছে, পোকামাকড়ের থেকে সুরক্ষিত করা হয়েছে, তবে বিষয়বস্তু বা সন ইত্যাদি মিলিয়ে ক্রোনোলজিক্যালি সাজানো নেই। সাহিত্য, ইতিহাস, ধর্ম, এমনকি বার্ষিক পত্রিকা সবই একসাথে। কাজটা কঠিন জানতাম, কিন্তু এখন অসম্ভব ঠেকছে। দেখলাম ঠাকুর ঘন ঘন ঘড়ি দেখছেন। বেশ কিছুক্ষণ আত্মস্থভাবে দাঁড়িয়ে থাকার পর ঠাকুর এগিয়ে গেলেন একটা খুব পুরনো আলমারির দিকে। আলমারিটার গায়ে হাত দিয়ে কি যেন একটা বোঝার চেষ্টা করলেন, তারপর অতর্কিতে আলমারিটা একটা হ্যাঁচকাটান এখানিকটা এগিয়ে আনলেন, আর পরের মুহূর্তে মাটিতে কিছু একটা পড়ার শব্দ। সমদ নিচু হয়ে দেখল কি একটা আলমারির নিচে পড়েছে, হাত বাড়িয়ে সেটা বের করে আনল, জীর্ণ শালু কাপড়ে মোড়া একটা কিছু।
আলমারি আর দেওয়ালের মাঝের ফাঁকে রাখাটা সত্যি বুদ্ধির পরিচয়। সাবধানে খোলো সমর, জিনিসটা অনেক পুরনো, তবে তোমাদের বড় ঠাকুমা অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন, তাই এমন ভাবে জিনিসটা রেখেছিলেন যে সেটা আজও অক্ষত আছে।
ঠাকুর, এটাই সেই ডায়েরি?
আমি নিশ্চিত। দেখি দেখি দেখি, এই তো। যাও, তোমরা নিচে যাও, চিনি দিদির কাছে থাকো, আমাকে এটা পড়তে হবে, এর মধ্যেই মুক্তির উপায় পাবো নিশ্চিত। আর ডাক্তারবাবুকে আজও থাকতে বলো, তবে তবে ভয় পেও না, ভৈরব আছেন।
যেভাবে ঠাকুর বললেন তাতে স্পষ্ট বুঝলাম আমারও ওখানে থাকা চলে না, অগত্যা নিচেই ফিরে এলাম। আগে চিনির ঘরে উঁকি দিলাম আমরা, ডাক্তার দেব ও তার সহকারী বসে আছেন। দূর থেকে ডাক্তার হাত তুলে আশ্বস্ত করলেন, আমরা বসার ঘরে বসলাম। ইন্দ্রাণী চায়ের ব্যবস্থা করল, সারা রাত জাগার পর এখন চাটাই অমৃত সমান। সমর বলেছিল বটে একটু গড়িয়ে নিতে, কিন্তু পারিনি। মনে যেরকম চাপা উত্তেজনা, অসংখ্য প্রশ্নের কিলবিল করা, জমে থাকা টেনশন, এসবের মধ্যে কি আর ঘুম হয়? চা খেয়ে একটু পায়চারি করছিলাম, মাথার মধ্যে তো সাত পাঁচ ভাবনা। বাইরে বারান্দার দিকে ঘুরে এলাম একবার, সূর্যগ্রহণ শুরু হতে এখনো বাকি আছে, তবে আকাশ কিরকম ঘোলাটে হয়ে আছে আগে থেকেই। এদিক ওদিক ঘুরে এসে চিনির ঘরের আধ ভেজানো দরজাটা হালকা ঠেললাম, ঘরের ভেতরটা ঘোলাটে অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, বাকিদের কাউকে দেখলাম না, কোথায় গেল সবাই? দরজায় অল্প ঠেলা দিতেই সেটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আমি ঘরে ঢুকলাম, আর বিছানায় চোখ পড়তেই বুকটা ছ্যাঁক করে উঠল। চিনি কই? কই চিনি? বিছানায় তো নেই, ওর ওষুধ, স্যালাইনের স্ট্যান্ড, সব সরঞ্জাম রয়েছে, শুধু শুধু চিনি নেই। ডক্টর দেব ও তার অ্যাসিস্ট্যান্টও নেই। কি হলো ব্যাপারটা? ঘর থেকে বেরিয়ে আসছিলাম, হঠাৎ একটা বিজাতীয় খচমচ শব্দ কানে এলো, থমকে গেলাম। এই ঘরেই তো হচ্ছে মনে হলো আওয়াজটা। হ্যাঁ, ওই তো খাটের মাথার দিক থেকে আসছে মনে হচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে, দেওয়াল আর খাটের মধ্যে অল্প ফাঁক আছে, খাটের পাশে গিয়ে সেই ফাঁকে উঁকি দিতেই একটা একটা মানুষ হাত পা ছড়িয়ে শুয়ে আছে, আর শীর্ণ কঙ্কালবৎ ছোট একটি আকৃতি তার বুকের উপরে বসে, মুখে পশুর ভঙ্গি, কিছু একটা খাচ্ছে। লোকটার পাশ দিয়ে মেঝেতে গড়িয়ে যাচ্ছে গাঢ় তরুণ। ঘরের আবছা আলোতেও বুঝলাম ওটা রক্ত। আমি পায়ে পায়ে পিছিয়ে যেতে থাকি, কিন্তু খাটের কোনায় ধাক্কা লেগে শব্দ হতেই শীর্ণ মূর্তিটি আচমকা আমার দিকে ঘোরে।
তার মুখের অর্ধাংশ এবং মুখের পাশে ঝুলে থাকা অবিন্যস্ত চুলগুলো রক্তসিঞ্চিত। চোখ দুটি কোটরাগত কিন্তু অস্বস্তিকর রকমের উজ্জ্বল। আমি একে চিনি, কথাটা অনুধাবন করা মাত্র চিনি যেন চিতার ক্ষিপ্রতায় অর্ধভুক্ত ডক্টর দেবীর শরীরের উপর থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে।
এই রুদ্র, 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 এই কিরে, কিরে, এই এই
তুই
ঠিক আছিস? ঠিক আছিস তো?
বসার ঘরে।
হ্যাঁ, কি কি হলো? কি তোর?
কয়েক সেকেন্ড সময় লাগলো ধাতস্থ হতে। বুঝলাম স্বপ্ন দেখছিলাম। ঘড়ি দেখলাম, বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি, বেলা পড়ে আসছে।
চিনি সমর, চিনি ঠিক
ঠিক কেন? ও ঘুমোচ্ছে, ডাক্তারবাবু আছেন ওর সাথে।
ওই তো ঠাকুর, বলছি খাবার হয়ে গেছে, কিছু একটা খেয়ে।
না 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 না, এখন ওসবের সময় নেই। সমর, ইন্দ্রাণী, শোনো তোমরা, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। চিনি দিদিকে স্বাভাবিক করা সম্ভব, তবে তার বদলে একটি মূল্য চোকাতে হবে তোমাদের।
কি মূল্য ঠাকুর?
ভয় পেও না, বুঝিয়ে বলছি। ধরো তোমাদের এখানে আছে একটি অক্ষয় কবচ, যা থাকলে তোমাদের এখানেই এক প্রকার বন্দী থাকতে হবে পুরুষানুক্রমে। সেই রক্ষা কবচের বিনিময়ে অলিখিত দাসখত লিখিয়ে রাখতে হবে আজীবন, আর পালন করতে হতে পারে কিছু অদ্ভুত নিয়ম আচার। সেই কবচ কি তোমরা ত্যাগ করতে প্রস্তুত?
ঠাকুর, আমার স্বামী, সন্তান, মা আর সংসারের বাকিদের যদি তাতে কোনো ক্ষতি না হয়, তাহলে আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত।
অক্ষয় কবচ? ঠাকুর, এই পরিবর্তনশীল পৃথিবীতে আদৌ অক্ষয় বলে কিছু হয়? আর আমার বিশ্বাস, আপনি যা করবেন আমাদের তাতে ভালোই হবে।
বেশ বেশ, তাহলে আমি যা বলছি সেগুলো চটপট করতে হবে, সময় বড় কম।
ঠাকুর সমরকে বুঝিয়ে দিলেন ঠিক কি কি দরকার, আর বলে দিলেন এই সময় বাড়ির অন্য কেউ যেন এখানে না থাকে।
বোমা, বোমা, আমাদের আজ যার সাথে লড়াই, সে কিন্তু তোমাদের বংশের ত্রাতা। তিনি আসলে তোমার মেয়ের ক্ষতি চান না, তবে তিনি একটা চুক্তিতে বদ্ধ, তাই এক মায়ের সামনে আর এক মাই ঢাল হয়ে দাঁড়াতে পারে। সর্বান্তঃকরণে তোমার ইষ্টকে স্মরণ করো, আর মেয়েকে আগলে থাকো। মায়ের টানের কাছে পৃথিবীর সব তন্ত্র মন্ত্র ধর্ম ফিকে, এই বিশ্বাসটা মনে রেখো।
ইন্দ্রাণী আর কাকিমা দুজনেই চিনির পাশে। ডাক্তার চিনির হার্টবিট, অক্সিজেন লেভেল, প্রেশার ইত্যাদি দেখে নিলেন। ঠাকুর চিনির মাথা স্পর্শ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে ওর গলায় একটি একমুখী রুদ্রাক্ষ পরিয়ে দিলেন। ঠাকুর যা যা চেয়েছিলেন সেগুলো নিয়ে সমর তখন এসে পড়েছে। ঠাকুর আমাকে আর সমরকে নিয়ে চললেন দক্ষিণ বাড়ির দিকে, সঙ্গে দুজন সমর্থ ছেলে, তাদের হাতে গাঁইতি কোদাল জাতীয় সরঞ্জাম। আরে, কুলদেবীর মন্দিরে তো গেলেন না ঠাকুর? আমরা মন্দিরে যাব না?
না,
আর কিছু জিজ্ঞাসা করলাম না, জিজ্ঞাসা করেও উত্তর মিলবে না জানি। মন্দির পাশ কাটিয়ে খিড়কির দরজা পেরিয়ে গেলাম। কি হল? খিড়কির দরজাটা পেরিয়েই মনে হল চারপাশের আবহটা ঝপ করে পাল্টে গেল, হঠাৎ যেন অনেকটা আলো কমে গেল, আর একটু জোরে হাওয়া বইতে শুরু করল। ঠাকুর গিয়ে থামলেন একটা বিরাট পুরনো ডুমুর গাছের নিচে।
দাঁড়াও, দাঁড়াও,
আমি এত বড় ডুমুর গাছ আগে দেখিনি। গাছটার প্রাচীনত্বের প্রমাণ দিচ্ছে তার পাকানো কাণ্ডের কোটর থেকে উদ্ভূত অন্যান্য বিভিন্ন গাছের আকৃতি।
ডুমুর এবং তার কাণ্ডের কোটর থেকে উৎপন্ন অন্য গাছগুলো মিলেমিশে একটা সবুজ চাঁদোয়া তৈরি করেছে, যে জন্য দিনের বেলাতেও গাছের নিচে যেন গোধূলির ছায়া, পাতাগুলো হাওয়ায় তীর তীর করে কাঁপছে, আর এক অদ্ভুত শব্দের ব্যঞ্জনা তৈরি হচ্ছে, যেন ফিসফিসে হাওয়ার ভাষায় কেউ সতর্কবাণী শোনাচ্ছে।
তোমরা ওখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে একটু দাঁড়াও দাঁড়াও, একটা পূজোর ব্যাপার আছে, তারপরে বলছি কি করতে হবে।
ঠাকুর গাছের নিচে এসে গাছের কাণ্ড স্পর্শ করে যোগাসনে বসলেন। ওর চোখ বন্ধ, কোনো পূজোর উপচার নেই, শুধু গম্ভীর স্বরে কিছু পাঠ করছেন। পুরো জায়গাটা স্থানবন্ধন করে দিয়েছিলেন তার আগে। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠের পর হাতের মুঠো থেকে সাদা ছোট কিছু টুকরো জয় ভৈরব বলে ছড়িয়ে দিলেন আশেপাশে।
জয় ভৈরব, জয় ভৈরব।
তারপর সরে এসে দাঁড়ালেন আমাদের কাছে। তারপর চোখের সামনে যা দেখলাম সেটা ভেলকি না ম্যাজিক নাকি অন্য কিছু সেটা বলতে পারবো না। সাদা টুকরোগুলো কোন এক জাদু বলে একে অন্যের কাছে এগিয়ে এলো, যেন যেন লোহাকে চুম্বকে টানছে। তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি কঙ্কালের হাতের তালুর আকার নিল, যার তর্জনী একটা বিশেষ দিকে নির্দেশ করছে।
এটা এটা কি ঠাকুর?
কঙ্কালের হাতের হাড়ের টুকরো। আর এবার নিশ্চয় বলবে কার হাত? আমার গুরুর।
আর কথা বাড়ালাম না, কারণ কোনো লাভ নেই।
এই তোমরা এদিকে এসো, এসো। জয় ভৈরব, জয় ভৈরব। হ্যাঁ, এখানে খোঁড়ো খোঁড়ো, দেরি করো না।
সঙ্গে আসা লোক দুটিকে জায়গাটা ভালো করে দেখিয়ে দিলেন ঠাকুর, কিন্তু প্রথম কোদালের ফলা মাটি স্পর্শ করা মাত্র মাটিটা যেন কেঁপে উঠল।
দেখি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি।
ঠাকুর ওদের হাত চালাতে নির্দেশ দিলেন, কিন্তু প্রতিটা কোদালের আঘাতের সাথে প্রকৃতি তার রূপ বদলাতে থাকে। আকাশ যেন আরো কালিমায় ঢাকা পড়ে যাচ্ছে, রাশি রাশি কালো মেঘ যেন উড়ে আসছে। মেঘই তো নাকি নাকি ধোঁয়া? প্রকৃতি যেন স্তব্ধ, জীবনের কোনো শব্দ পাচ্ছি না। আর কোনো অদৃশ্য প্রাচীর যেন আমাদের ঘিরে আছে।
থামলে চলবে না, খুঁড়তে থাকো, আমি তো আছি, ভয় নেই।
হঠাৎ কোথা থেকে সেই শ্মশানের নীরবতা ভেঙে শিয়াল ডেকে উঠল, রক্ত জল হয়ে যেতে পারে এমন আওয়াজে। অন্ধকার ক্রমশ আরো গাঢ়। ভুলেই গিয়েছিলাম এখন শেষ দুপুর, সন্ধ্যা নামতে এখনো অনেক দেরি। এবার লক্ষ্য করলাম অন্ধকারের মধ্যে দূরে বেশ কয়েক জোড়া উজ্জ্বল আলোক বিন্দু ক্রমশ আমাদের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে মহাশূন্যে আমি একা, কেউ কোথাও নেই, কিন্তু স্পষ্ট দেখছি আমার পাশে সমর আছে। সেও শূন্য দৃষ্টিতে না জানি কি দেখছে, ওর দু চোখ বেয়ে অঝরে জলের ধারা নামছে। হঠাৎ শুনতে পেলাম ঠাকুরের কণ্ঠস্বর। আচমকায় গাছের মাথাটা অদৃশ্য ঝড়ের দাপটে প্রবল ভাবে দুলতে থাকে, আর গাছের উপর থেকে ঝরে পড়তে থাকে পচা সব দেহের টুকরো। লোক দুটি এতক্ষণ সাহস দেখালেও এবার তারা তাদের সরঞ্জাম ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। কোনোভাবেই আটকানো গেল না লোকগুলোকে। আমি কোদালটা তুলে চালাতে শুরু করি।
রুদ্র, ভৈরব তোমার সহায়। তুমি হাত চালাও বাবা, হাত চালাও, আমি আছি।
প্রবল বেগে চালাতে থাকি কোদাল। এসব কাজে অভ্যস্ত নই ঠিকই, কিন্তু জীবনেও যে করিনি এমনটা নয়। মাটিটা পাথরের মতো শক্ত আর বিশ্রী গন্ধময়। আমি থামি না। আকাশ আরো কালো, যেন প্রলয় হবে। আমি আরো জোরে হাত চালাতে থাকি। হঠাৎ কোদালের কোপের সাথে তাজা রক্ত ছিটকে সামনে লাগে। মাটির নিচে রক্ত আসবে কোথা থেকে? ঠাকুর চিৎকার করে মন্ত্র পড়ছেন আর আমাকে হাতের ইশারায় কাজ চালিয়ে যেতে বলছেন। আমি মন শক্ত করে ঈশ্বরের নাম নিয়ে হাত চালাতে থাকি। খানিক পর হঠাৎ মনে হল, কোদালের ফলাটা মাটিতে না, নরম কিছুর ওপর পড়েছে।
ঠাকুর, এ কি করলাম আমি? ঠাকুর,
আমার কোদালের ফলাটা পড়েছে একটি ফুটফুটে মেয়ের মুখের ওপর। আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে কচি মুখটি, ভেসে যাচ্ছে রক্তে। মুখটা চিনির। ভৎস সে দৃশ্য!
সমর, সমর, সমর!
সমর ব্যাকুল ভাবে বাড়ির দিকে দৌড়ে যেতে চায়, কিন্তু ঠাকুর ওর হাতটা ধরে ফেলেন।
বন্ধনের বাইরে বুড়েও পা দেবে না সমর, চিনির কিচ্ছু হয়নি, হবে না।
পরের মুহূর্তে তাকিয়ে দেখি, কোথায় মুখ, কোথায় রক্ত? কিছুই তো নেই। বেশ অনেকটা খুঁড়ে ফেলেছি। হঠাৎই একটা ধাতব কিছুতে কোদালটা স্পর্শ করল। গাছের শিকড়ের চালিকাকার ঘেরা টোপের ভেতর কি যেন কালচে মতো একটা জিনিস।
থামো, থামো রুদ্র।
হ্যাঁ? ঠাকুর আমাকে থামতে বলে নিজেও হাত লাগালেন। দুজনের চেষ্টায় বেরিয়ে এলো একটা ফুটখানেকের ধাতব মূর্তি। আমরা যখন মূর্তিটা টেনে তুলতে ব্যস্ত, তখন সমর বলে উঠল। সমরের আকস্মিক চিৎকারে ওর দিকে তাকিয়ে দেখি, বিস্ফারিত চোখে ও আমাদেরই ঠিক পিছন দিকে গাছের গুঁড়ির পিছনে কিছু একটা নির্দেশ করছে। ওর আঙুলের সরল রেখায় চোখ রেখে যা দেখলাম, আদৌ দেখছি কিনা বিশ্বাস করতে কিছুটা সময় চলে গেল। এক কঙ্কাল সার বৃদ্ধা, শীর্ণ কিন্তু মারাত্মক সবল তার গঠন, মলিন ছিন্ন বস্ত্র, মাথায় জটা জুতো, পিঠ ছাপিয়ে কোমর পর্যন্ত নেমেছে, মুখের চামড়া কৃষ্ণ কুঞ্চিত, তার প্রায় সমতল শুষ্ক বক্ষের উপর করটির উপবিত তুল্যমান, কোমরে হাতে আর জটায় জড়িয়ে আছে জীবন্ত সাপ, কোমর বন্ধ থেকে ঝুলছে একটা শানিত দা। ভীষণ আক্রোশে সে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করার সময় দেখলাম বিকৃত বিভৎস মুখগহ্বরে শলাকার মতো দাঁতগুলো। সব থেকে অদ্ভুত তার চোখ দুটি, ওটরের ভিতর যেন দুটি জ্বলন্ত মণি। কি যেন এক অদ্ভুত নির্লিপ্তি ওই চোখে। ও চোখের দিকে তাকালে মনে হয় জীবনের সব মিথ্যে। অদ্ভুত বৈরাগ্য ভাব মনটাকে ঘিরে ফেলে, আর বৃদ্ধার সম্পূর্ণ অবয়বের সাথে ডান হাতে ধরা একটি পদ্ম ফুল যেন একদম বেমানান। হঠাৎ দেখি
প্রচণ্ড ক্রোধে উন্মত্ত নারীমূর্তিটি তার কোমরের দা তুলে আমার দিকে ধেয়ে আসছে, আর তাকে অনুসরণ করে আসছে একদল বিকট বিশাল আকৃতির শেয়াল। আমি কি পালাবো? কিন্তু পালালে তো ঠাকুর একা হয়ে যাবেন। ভয় চোখ বন্ধ করতেই ঠাকুরের গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম,
একদম নড়বে না রুদ্র, ভৈরবের কথা স্মরণ করো।
চোখ খুলে দেখলাম ঠাকুর ইতিমধ্যেই একটি পাত্রে কিছু কাঁচা মাংস ও অন্য পাত্রে কিছুটা গাঢ় লাল উষ্ণ তরলে খানিকটা মদ মিশিয়ে নৈবেদ্য সাজিয়েছেন।
জয় ভৈরব!
বৃদ্ধা মূর্তিটির আসক্ত চোখ সেদিকেই নিবদ্ধ। ঠাকুর উচ্চ কণ্ঠে ধ্যান মন্ত্র পাঠ করতে থাকেন। নারী মূর্তিটি এগিয়ে এসে নৈবেদ্যর সামনে হাঁটু কেড়ে বসে পরম তৃপ্তিতে মুখ ডুবিয়ে দেয় শোণিত নৈবেদ্য পাত্রে, তারপর তৃপ্তি করে মাংসের নৈবেদ্য গ্রহণ করে। ঠাকুর মন্ত্র পড়ে চলেছেন, দেবীর করাল রূপ খানিক শান্ত হয়। ঠাকুর এবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দেবীর উদ্দেশ্যে বলেন,
মা, মা তুমি তো রক্ষা করতি, মা তুমি মা, শতাব্দী প্রাচীন চুক্তির জালে কেন একটা ফুলের মতো শিশুকে তার মায়ের কোল থেকে কেড়ে নেবে? মা জানি জানি চুক্তির জালে তোমাকে বন্ধন করা হয়েছে, আমি আমি সে বন্ধন কাটাবো মাগো, মাগো আমি সে বন্ধন কাটাবো। তুমি তোমার উপযুক্ত স্থানে ফিরে যাও মা, তোমার কৃপাধারা অব্যাহত রেখো মা, মাগো শুধু এই চুক্তি তুমি খারিজ করো।
তারপর আরো কিছুক্ষণ সমাহিত ভঙ্গিতে নিঃশব্দে কিছু পাঠ করতে থাকেন, দেবীর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঠাকুরের সঙ্গে আমরাও নতজানু হয়েছিলাম। হঠাৎ মনে হল প্রকৃতি যে বিরূপ হয়েছিল তা আর নেই। ওই তো পাখির ডাক শোনা যাচ্ছে, কিছু দূরের রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের কথাবার্তাও শোনা যাচ্ছে। আমরা উঠে দাঁড়ালাম।
চলো চলো সমর, মা তৃপ্ত হয়েছেন।
আকাশ এখন পরিষ্কার, আমরা মূর্তিটি নিয়ে সবে খিড়কি দরজার কাছে এসেছি। একটা শব্দে পিছন ঘুরে দেখি ডুমুর গাছটা দাউ দাউ করে জ্বলছে। ঠাকুর মূর্তিটা কপালে ছুঁয়ে বললেন,
চলো আর ভয় নেই।
চিনির ঘরে গিয়ে দেখি ইন্দ্রাণী আর কাকিমার চোখে জল, ডাক্তার দেবেরও মুখ ঘামে ভেজা। ডাক্তার বললেন, কিছুক্ষণ আগে সত্যিই চিনির হার্ট বিট ছিল না, কিন্তু এখন সব ঠিক আছে, আর অদ্ভুত ভাবে ও এখন পুরোপুরি সুস্থ। হ্যাঁ একটু দুর্বলতা আছে ঠিকই, তবে এ যাত্রার ফাঁড়া বোধহয় কাটিয়ে উঠেছে সে।
চিনি চোখ খোলো, চোখ খোলো মা, চিনি।
চিনি ঘুম ভেঙে উঠেই তার মাকে জড়িয়ে ধরল।
এই তো মা, আমি আমি আছি তো মা।
চিনি উঠে বসেছে, আমরা সুস্থির নিঃশ্বাস ফেলি।
ভালো কাকু।
পরদিন সকালে চিনির মুড রোদ ঝলমলে সকালের মতোই। গৃহপ্রবেশের দিন যে আমাকে ভালো কাকু বলে ডেকেছিল সেই ডাকটা আবার ফিরে এসেছে, এখন একদম স্বাভাবিক, দেখলেই মন ভালো হয়ে যায়। আগের সন্ধে সবাই ক্লান্ত ছিল, সারাদিনে খাওয়া দাওয়াও বিশেষ হয়নি, তাড়াতাড়ি খেয়ে আমরা খুব ঘুমিয়েছি। ঠিক ছিল সকালে উঠে ঠাকুর রহস্য উন্মোচন করবেন, কিভাবে উনি চিনিকে সুস্থ করতে পারলেন ওই কুলদেবী বা কে সব বলবেন।
ঠাকুর এবার সবটুকু জানতে চাই।
ইন্দ্রাণী একটা কথা বললে বিশ্বাস করবে কিনা জানি না, এই যে আজ চিনি দিদি ভাই মুক্ত, বা বলা ভালো তোমরা মুক্তি পেয়েছ, তার জন্য সবচেয়ে বেশি দরকারি ছিল ওই ডায়েরিটা খুঁজে পাওয়া।
মুক্তি? কি থেকে মুক্তি ঠাকুর?
তিন জেনারেশন আগের তোমাদের বড় ঠাকুমার লেখা এই ডায়েরি, এটা পড়েই আমি বুঝতে পেরেছিলাম সবটা। আসলে আসলে আমরা যেটুকু দেখি সেটুকু নিয়েই আমরা সবটা বিচার করি, কিন্তু দেখার বাইরে অদেখার পরিসর ঢের বেশি, আর ওই অদেখার অধিপতি ভৈরব।
ঠাকুর, আরেকটু পরিষ্কার ভাবে যদি আপনি আমাদের,
তোমাদের নতুন বাড়ির ঘটনা শুনে মনে একটা কথা বারবার আসছিল, যাকে চিনি দিদিভাই বিন্তি ঠাম্মার মতো দেখতে বলেছে, সে আসলে কোনো দুষ্ট আত্মা নয়, বরং সে তোমাদের ত্রাতা। গৃহপ্রবেশের রাতে যা ঘটেছিল সেই সময় উনি কিন্তু আসলে চিনি দিদিকে বাঁচিয়েছেন, ক্ষতি সাধন করতে চাননি। সমরও যেদিন রাতে ভয় পেয়েছিলে সেদিন উনিই তোমাকে রক্ষা করেছিলেন, কেননা উনিই তোমাদের রক্ষা কবচ। ডায়েরি অনুযায়ী চুক্তি ছিল সেই রকমই।
চুক্তি কে করল, মানে কিসের চুক্তি?
এরই উত্তর পেয়েছি ডায়েরিতে। এ গল্পের শুরু আজ থেকে প্রায় 900 বছরেরও আগে। পালবংশের ইতিহাস নিশ্চয়ই অল্পবিস্তর জানা তোমাদের।
হ্যাঁ, মানে সে তো
পালবংশের প্রভাবশালী রাজা ছিলেন দেবপালের উত্তরসূরি মহারাজাধিরাজ মহেন্দ্র পাল। তাঁর পৃষ্ঠপোষকতায় তোমাদের এই জগজ্জীবনপুরের আশেপাশে বৌদ্ধ মঠ নির্মাণ হয়। তখন থেকে বাংলায় বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রভাব বাড়তে থাকে। পাল যুগের রাজত্বকালেই অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রচারে যান, কিন্তু কালের নিয়মে যে কোনো বংশের গৌরবই একসময় অস্ত যায়, পাল বংশেও তা হল। আচ্ছা সমর, তোমাদের বড় ঠাকুমার নাম জানো?
নাম নাম শুনেছি বলে তো মনে পড়ছে না ঠাকুর।
সমর ভাবছিল, ওর ভাবনার মধ্যেই মুখ খুললেন কাকিমা।
মনে হয় সুলোচনা, শ্বশুর মশাইয়ের কাছে শুনেছিলাম।
হ্যাঁ ঠিক, ওর লেখায় জেনেছি। তোমাদের এই কুলদেবী হলেন দেবী চর্চিকা, মা চামুণ্ডার রূপ। আবার আর এক মতে চর্চিকা মা চামুণ্ডার অষ্টযোগিনীর একজন, তাঁর রূপ বীভৎস, কাঁচা মাংস রক্ত তাঁর খাদ্য, তিনি সবের ওপর অধিষ্ঠিত, দ্বি চতুর বা অষ্টবাহুযুক্ত দেবী। তিনি বৃদ্ধা, বৈরাগ্যের প্রতীক, সংহার করেন আবার পালন। তাঁর সংহার থেকেই মুক্তি পেলে তোমরা।
সংহার কেন, আমরা কি করেছি?
চুক্তি ছিল এই ভিটে ছেড়ে সবাই চলে গেলেই নাশ হবে বংশের, এই বাড়িতে থেকে গেলে কোনো ক্ষতি হবে না, উল্টে সর্বক্ষণের জন্য একজন রক্ষাকর্ত্রী পেয়ে যাবে।
তার মানে এ আবার হয় নাকি? তাহলে কলকাতায় বাড়ি করলাম কিসের জন্য আমি?
সেটা জানার জন্যই ফিরতে হবে পাল বংশের কথায়।
এই কুলদেবীর সঙ্গে পাল বংশের যোগ আছে?
শুধু যোগ নয়, যত গণ্ডগোল ওই যোগ সূত্রেই। সুলোচনা দেবী এই ডায়েরি লিখেছিলেন বহু পুরনো পুঁথি থেকে, সেই পুঁথি কার লেখা কবে লেখা উল্লেখ নেই অবশ্য। পুঁথিটি লেখা ছিল অপভ্রংশীয় মাগধীর গৌরবঙ্গীয় রূপে, মানে সোজা কথায় চর্যাপদ যে ভাষায় লেখা। সুলোচনা দেবী ছিলেন শিক্ষিতা, বিচক্ষণ মানুষ, তাই ধরে নিচ্ছি সঠিকই লিখেছেন।
সেই ডায়েরি খুলে বসলেন ঠাকুর, পড়তে শুরু করলেন সুলোচনার লেখা থেকে।
পাল সাম্রাজ্যের শেষ দিকে
রামপাল নামে এক রাজা ছিলেন, তার চার উত্তরসূরি
কুমার পাল, রাজ্যপাল, বিত্তপাল ও মদন পাল। এই চারজনের মধ্যে ইতিহাসে বিত্তপালের সম্পর্কে খুব বেশি জানা যায় না। বিত্তপালের সাথে আলাপ হয় এক তিব্বতী তন্ত্রসাধিকার। পাল রাজাদের বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায় গৌড় তখন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আকর্ষণীয় স্থান। অনেক তিব্বতী সাধক সাধিকা মালদায় এসেছেন সাংস্কৃতিক ও ধর্মীয় আদান প্রদানের জন্য। সে সময় সিংহাসনে তৃতীয় গোপাল। বিত্তপাল জানত রাজ্যের অধিকার সে কখনোই পাবে না, কিন্তু তার ইচ্ছে ছিল তার শোণিত ধারাতে পাল সাম্রাজ্যের রেখা থেকে যাবে। বিত্তপাল সাহায্য নেয় সেই সাধিকা। সে বিভিন্ন তিব্বতী তন্ত্রে দক্ষ, সাথে সে গোপনে কাম বজ্রযান সাধনা করত। সাধিকার কামাচারের জন্য পুরুষ প্রয়োজন ছিল। বিত্তপাল প্রচুর অর্থ ও সম্পত্তি দান করেন সাধিকাকে।
পুঁথিতে বিত্তপালের প্রসঙ্গে আর কিছু পাওয়া যায়নি, তবে বলা হয়েছে সাধিকা তার অপত্য মানে সন্ততিদের জন্য এই দেবী চর্চিকার মূর্তি তাঁর বাস্তুতে পুঁতে দেন। তবে এই মূর্তি ছিল প্রায় অজ্ঞাত তিব্বতী তান্ত্রিক রূপ বজ্রচর্চিকার। বজ্রচর্চিকা দেবীকে এভাবে বাঁধা যায় না, তিনি গৃহীর পূজ্যও না। কিন্তু দুরাত্মার তো ছলের অভাব হয় না, সেই কামাচারী সাধিকা তার কুটিল বুদ্ধিতে খুঁজে বের করল নিয়মের কোনো ফাঁক। দেবীর সাথে চুক্তি করল যে বিত্তপালের ঔরসে আর সাধিকার গর্ভে জন্ম নেওয়া এই বংশ হবে অক্ষয়, চর্চিকা হবেন তাঁদের রক্ষাকর্ত্রী, যে কোনো রকম বিপদ থেকে এই বংশে রক্ষার দায় তাঁর। আবার ফিরে যাই সুলোচনা দেবীর ডায়েরিতে।
সাধিকার সেই চুক্তি অনুযায়ী রক্ষাকর্ত্রী হলেন চর্চিকা, তার বদলে সাংঘাতিক এক শর্ত রাখলেন দেবী। নির্দিষ্ট সময়ের ব্যবধানে বংশের পুরুষদের দেবীকে ভোগ খাওয়াতে হবে নিজের সামনে বসে, নারীর পূজা গ্রহণ করবেন না দেবী, বংশে অন্য কোনো দেবদেবীর পূজাও করা যাবে না। আর সব থেকে প্রয়োজনীয় শর্ত, এ বংশের কেউ এই ভিটে পাকাপাকিভাবে ছাড়তে চাইলে বজ্রচর্চিকা নিজে বংশের নাশ করবেন। বজ্রচর্চিকা মূর্তির মতোই বংশের সবাইকে বাঁধা পড়ে থাকতে হবে এই ভিটে। কেউ যদি স্বেচ্ছায় এই রক্ষা কবচ ভাঙতে চায়, তাহলে মাকে চিন্ময় রূপে শেষ ভোগ প্রদান করে তুষ্ট করতে হবে। মা তুষ্ট হয়েছেন কিনা, মানে মা এই ভিটের বন্ধন মুক্ত হয়েছেন, তা বোঝার উপায় ওর আবাস মুহূর্তে ভস্মীভূত হবে এবং অবশ্যই মূর্তিটি খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে।
ও আচ্ছা, ওই জন্য গাছটা কাল চলছিল, কিন্তু বড় ঠাকুমায় এত কিছু জানার পরেও কোনো ব্যবস্থা করেননি কেন ঠাকুর?
ওর ডায়েরি অসম্পূর্ণ, তবে উনি লিখেছেন উনি আর ওর এক যা চর্চিকার ওই বিকট ভোগ ভক্ষণ দেখে ফেলার পর ওর শ্বশুর হয়তো সেই যাকে হত্যা করেছিলেন, এবং ওর ধারণা ছিল তোমাদের বড় ঠাকুরদাদা বাইরে কাজের সূত্রে থাকার সুবাদে এসব কিছুই হয়তো জানতেন না। তবে আর একটা ব্যাপার।
কি ঠাকুর?
তোমাদের বাড়িতে ঢুকেই এবং বিশেষ করে লাইব্রেরিতে ডায়েরিটা খুঁজতে গিয়ে আমি একজনের স্ট্রং প্রেজেন্স অনুভব করেছি, খুব শুদ্ধ তাঁর অস্তিত্ব। তিনি যেন আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, খুব সম্ভবত উনি তোমার বড় ঠাকুমা।
এই বলে ঠাকুর হাত দুটো জড়ো করে তাঁর উদ্দেশ্যে নমস্কার করলেন। আচ্ছা সমর, আরেকটা ব্যাপার, এই পুঁথি অনুযায়ী তোদের শরীরে কিন্তু রাজরক্ত বইছে।
কি জানি কবে হয়তো, তবে একটা রক্ষা কবচ আমরা হারালাম বলছেন।
তোমার কি খুব আফসোস হচ্ছে? অমন কবচ থেকে কি লাভ? আর যার প্রোটেকশনের পরিবর্তে নিজেদের স্বাধীনতা খোয়া দিতে হয়, সবসময় মরণ ভয়ে তাড়া করে বেড়ায়,
অমন প্রোটেকশন থাকার থেকে না থাকা ভালো নয় কি?
সত্যি তো, বজ্রচর্চিকা তোমাদের রক্ষা করেছেন বটে, কিন্তু বিত্তপাল কি ইতিহাসে থেকে যেতে পেরেছে? ইতিহাসে বিত্তপালের সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। আসলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেলে তার পরিণাম কি কখনো ভালো হয়?
ঠাকুরের ফোনটা বেজে ওঠে।
হ্যালো।
ফোনের ওপারের কথা শুনে উঠে দাঁড়ালেন তিনি। ওর মুখটা বজ্র কঠিন হয়ে যায় মুহূর্তে।
এই আমি আসছি, আমাকে এখনই বেরোতে হচ্ছে। শুনুন শুনুন, আপনাদের সংসারের ওপর আর কোনো বাধা বিপত্তি নেই, ভৈরব মঙ্গল করুন, বজ্রচর্চিকাকে আমি সঠিক স্থানে পৌঁছে দেব। আসছি সমর, ইন্দ্রাণী, চিনিমা, টাটা।
কথাটা শেষ করেই ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। বাড়ির সবাই অবাক ওর ব্যবহারে, তবে ওর সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার এরকম অভিজ্ঞতা আগেও কয়েকবার হয়েছে। এখন ফোন করলেও উনি ধরবেন না। ভব ঘুরেকে মায়ার বাঁধনে কে বাঁধে বলুন? আমার ধারণা অন্য কেউ কোনো সমস্যার কথা বলেছেন নিশ্চয়ই, তাই এভাবে দৌড়লেন। তবে জানি ঠাকুর আমার সঙ্গেই আছেন সব সময়। জয় ভৈরব।
সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সুপর্ণানাথের চর্চিকা। সুপর্ণানাথের জন্ম কলকাতায়, পরে থেকেছেন বারাসতে। জুওলজিতে স্নাতক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর। মূলত রহস্য রোমাঞ্চ এবং পৌরাণিক প্রেক্ষাপটে বই লিখেছেন। উল্লেখযোগ্য বই ফেয়ার হোপের আতঙ্ক এবং চর্চিকা। এই গল্পটি নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। বিভিন্ন ভূমিকায় সনত ঠাকুর, শঙ্করী প্রসাদ মিত্র, কথক ও রুদ্র অগ্নি, সমর সৌমেন চক্রবর্তী, ইন্দ্রাণী ও চর্চিকার ভূমিকায় অয়ন্তিকা, পুরনো ঘটনার কথক শেখর, সুলোচনা দোয়েল রায় নন্দী, সমরের মা মেরি চক্রবর্তী, সাধু সৌভিক সাহা, সুলোচনার দাদা সায়ন ভট্টাচার্য, সপ্তগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও কলকাতা, আবহ সঙ্গীত মিক্সিং ও মাস্টারিং সৌম ও শুভ, প্রচার অলঙ্করণ রৌনক পাত্র, সহকারী পরিচালনা সৌভিক সাহা, বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য, কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু, পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য, গল্পের সূত্রধার এবং সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী, সহযোগিতায় অভিজিৎ রায় মল্লিক, প্রযোজনায় মজদুর ইউনিয়ন।